exclusively on FusionBD.com.
Royal Tiger Dream presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, রবিবার রাতে বছরের প্রথম রয়্যাল টাইগার প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এই প্রোগ্রামের আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আরজে কায়না, এই পুরোটা সময় জুড়ে আমি আপনাদের সাথে থাকব। শুরুতেই মঞ্জুরের কাছ থেকে জেনে নেই রয়্যাল টাইগার প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এই প্রোগ্রামে কে আমাদের মঞ্চে রয়েছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কায়ানাথ। সাহস আছে সত্য বলার এই কথা সবাইকে বলতে বলতে আজ সত্যের মুখোমুখি হয়েছেন যাহা বলিব সত্য বলিবর হৃৎপিণ্ড আরজে কিবরিয়া। যদিও মোটর বাইক নিয়ে দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন, তবুও বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন। তাকে সাধারণত খাওয়া দাওয়া করতে দেখা যায় না, তবে ফেসবুকে সস্ত্রীক খাওয়া দাওয়ার ছবি আপলোড করতে দেখা যায়। স্বপ্ন দেখেন, তবে তা কেমন সেটা জানা যায়নি। সবসময় সকলের সত্য উদ্ঘাটন করতে করতে আজ তিনি আমাদের কোন সত্য জানাবেন তা শুনতে চলুন কায়নাতের কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমরা জেনে নিলাম আজ আরজে কিবরিয়া রয়েছে আমাদের সাথে। আরজে কিবরিয়া, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের রয়্যাল টাইগার প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এই প্রোগ্রামে। কোন বিবেকের তাড়নায়, বিবেকের কোন তাড়না থেকে আজ আপনি এই প্রোগ্রামে?
আগে দোয়া দোয়া পরে বুকে পুঁতিয়ে দিই, তাড়াও। কি যেন কোশ্চেনটা ছিল?
কোন বিবেকের তাড়না থেকে আজ আপনি এখানে?
মানে কোন বিবেকের তাড়না? এই যে তুমি ডাকলা করার জন্য,
আপনার বিবেকটা জাগালো কে আরজে কিবরিয়া, যে আপনি যাহা বলিব সত্য বলিব এই প্রোগ্রামে এসে কনফেস করছেন আমাদের যারা লিসনার আছে তাদের সামনে?
লিসনাররা দাঁড়িয়েছে, লাখ লাখ মানুষ জানতে চায় যে জেবিএসবিতে এখন পর্যন্ত সবাই কনফেস করছে কিন্তু তোমার কনফেস আমরা জানতে পারি নাই। তো ঠিক আছে, লিসনারদের তাড়না বোধ থেকে মনে করো যে আজকের এই জেবিএসবিতে কানাতকে আমি তুমি করে বলি, সে কারণে তুমি বলে সম্বোধন। সো জেবিএসবিতে আসলাম এবং বছরের প্রথম জেবিএসবি যেখানে আমি কনফেস করতে আসছি, আমি ঠিক জানি না আমি কি বলবো।
কিবরিয়া, আপনি তো এত বছর ধরে, আমি বলবো যেহেতু এটা আজকে 186তম পর্ব, 185তম পর্ব পর্যন্ত আপনি সবার কনফেশন শুনেছেন,
সবার গোপন খবর আমি জানি।
আপনার কোন গোপন খবরটি যেটা এখন আপনি গোপন রাখতে চাইবেন না, সবার কাছে তুলে ধরতে চাইবেন?
আই লাভ ইউ কায়না।
হ্যাঁ, আমি তো সিঙ্গেল, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনার কি ধারণা, আপনার কি ধারণা আপনি বাসায় ফিরে যেতে পারবেন এবং থাকতে পারবেন?
এবং আমি এখানে একটা কথা বলি, জেবিএসবিতে যারা কনফিউজ করে ওরা অনেকেই বাসায় ফিরে যেতে পারে না। ওকে, দিস ইজ এ ভেরি সিরিয়াস শো, উই হ্যাভ টু বি সিরিয়াস। যেন প্রশ্ন ছিল,
সেটি হচ্ছে
কোন একটি গোপন কথা, কোন একটি ক্রাইম আপনি এত বছর ধরে অনেক একটা জেনেছেন, আপনি এখন পর্যন্ত কোন ক্রাইম করেননি? আচ্ছা, তাহলে এইখানে এরকম অনেক স্টোরি আছে, আমি জানি যে প্রেমের স্টোরিও আসে।
কি হতে পারে যে এই প্রথম অন এয়ারে লাভ ইউ বললেন কায়নাথকে আর জি কে প্রিয়া, এরকম একটা শিরোনাম হতে পারে অনলাইন কন্টেন্টে দিতে পারি, রাইট? প্রশ্নটা যেন কি ছিল,
ক্রাইম কি কখনো করেছেন?
ক্রাইম কখনো করিনি।
আচ্ছা, কিন্তু একটু ক্রাইম করেননি, এক ধরনের ক্রাইম আছে মানুষের মন নিয়ে চিনিমিনি খেলা, সেটা কতজন নারীর সাথে আপনি খেলেছেন একটু বলুন তো।
মানে আমার লাইফে একটা মজার ঘটনা বলি, আমার লাইফে চিনিমিনি খেলা ব্যাপারটাকে এটা আমি জানতাম না এবং অনেস্ট থাকার চেষ্টা করেছি। ধরো যদি ব্যাপারটা খারাপ হয়, মানে এটা যে কোনো রিলেশনশিপেই হতে পারে, যদি এরকম হয় যে সামথিং যেটা আসলে রিলেশনশিপে হওয়া উচিত না কিংবা সম্পর্কের মধ্যে আসা উচিত না, কিন্তু বিষয়টা এরকম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কোনো ধরনের হিপোক্রেসির আশ্রয় না নিয়ে সরাসরি তাকে ওইভাবেই বিষয়টা যে না আমার ভেতর থেকে ব্যাপারটা এরকম, সো তোমার দিক থেকে ব্যাপারটা এরকম কিনা, সো এটাকে আসলে আমি জানি না যে কোনো চিনিমিনি খেলার পর্যায়ে পড়ে কিনা, বিকজ আই ওয়াজ ক্রিস্টাল ক্লিয়ার।
আমি আপনার মতো ওরকম ডিটেলস এ যাবো কিনা সেটা চিন্তা করছি যে প্রথম কবে বিয়ের আগে।
ওকে ওকে, প্রথম কবে বিয়ের আগে, হোয়াট আপনি গিয়েছেন? আমরা কিন্তু একটা খুবই সিরিয়াস শো করতে বসেছি, ওকে, ইটস ভেরি সিরিয়াস। হ্যাঁ,
কিন্তু আপনাকে দেখে আমি কোনোভাবেই বুঝছি না যে এটা সিরিয়াস শো হচ্ছে।
ওকে, আই এম সিরিয়াস নাও।
কখনো কোনো ক্রাইম করেননি, কখনো কাউকে নিয়ে চিনিমিনি খেলেননি, কিন্তু আমি একটু বলছি যে সাংসারিক জটিলতার দিকে আমরা না গিয়ে,
এটা আমার ছিল না, এটা আমাদের পাশে যে সাউন্ড এডিটর মঞ্জু বসে আছে সে কিন্তু চান্স দেওয়ার চেষ্টা করছে। ওকে,
না না, বিষয়টা একদমই সেরকম না, চিনিমিনি খেলেননি, কিন্তু বিয়ের আগে কোন ধরনের কারোর সাথে প্রেম বা শারীরিক সম্পর্কে কি আপনি জড়িয়েছিলেন?
ও, ঘাম ছুটে গেছে আমার, পাস। এই পাশের মধ্যে অনেক রকমের উত্তর আছে, আমার মনে হয় প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজের মতো করে নিতে পারে। আমি কাউকে লাভ করতাম, এটা আমার লিসনাররা যারা লং টাইম ক্যাফে শুনেছে তারাও জানে যে আমি একটা মেয়েকে লাভ করতাম, প্রায় চার বছরের পাঁচ বছরের মতো সম্পর্ক ছিল, এবং একটা সময় আমি যতদূর জানি সে ক্যান্সারের পেশেন্ট ছিল। আমাদের লাভের তিন দিন পরেই আমি জানতে পারি যে সে আসলে ব্রেন ক্যান্সারের পেশেন্ট। তারপর আমাদের সম্পর্ক প্রায় পাঁচ বছর কন্টিনিউ করে এবং একটা সময় সে মারা যায়। জানি না, এই মোমেন্টটা আমি আসলে শেয়ার করতে চাচ্ছিলাম না জিবিএসবিতে, এবং আমার মুখ থেকে আসলে ফার্স্ট আমার লিসনাররা শুনলো। সো আমাদের সম্পর্কটা খুব খুব ভালো সম্পর্ক ছিল আর কি,
ফ্রেন্ডশিপ। আপনি স্টিল তাকে মিস করেন অ্যাজ আ ফ্রেন্ড?
নো নো, কজ এটা আমার ইডিওলজিটা একটু ডিফারেন্ট, কজ ইউ নো জীবনের একটা জায়গায় গিয়ে যখন তুমি কোন ফুল স্টপ দিয়ে দিবা, দাঁড়িয়ে দিয়ে দিবা, এবং সেটা থেকে লাস্ট একটা রেজাল্ট আসে, ইউ নো, যে সম্পর্কের, যে আলটিমেটলি পাঁচ বছরের সম্পর্ক বলো আর সাত বছরের সম্পর্ক বলো, সাত বছরটা মানুষের মাথায় থাকে না, রেজাল্টটা মাথায়। ওই রেজাল্টটা যদি ভালো হয় তাহলে মানুষ কখনো কখনো বিশেষ বিশেষ মোমেন্টে ওই রেজাল্টটা মানুষের মাথায় আসে, আর নইলে খারাপ হলে মানুষ ওইটা একটা সময় মন থেকে মুছে ফেলে, বিকজ মানুষ সারাটা জীবন ধরে না ভালো জিনিস সার্চ করে। সো ওই জায়গাটা থেকে আমি আসলে আমার কখনো মনে পড়ে না, বিকজ আই এম সো বিজি, আর ওই ইমোশনগুলো আনতেও চাই না ইনফ্যাক্ট।
কিন্তু আজকে ইমোশনের কথাগুলো চলে এলো, থ্যাংক ইউ আমার সাথে শেয়ার করার জন্য।
আচ্ছা, আমি যেহেতু সম্পর্কের ব্যাপারটা চলে আসলাম, একটা জিনিস একটু কনফিউজ করি, সেটা হচ্ছে কায়নাথের এই প্রশ্নটা ধরে, একটা সময় আমি ক্যাফে 89.2 করতাম রেডিওতে, অনেক লম্বা সময় ধরে করেছি, এবং রাতের বেলা যে গল্পের শেষ নাই নামে যে সেগমেন্টটা ছিল ওখানে ক্যাফে 89.2 নামে করতাম। এবং অন লিসনাররা জানে না আজকে আমি আজকে ফর দ্য ফার্স্ট টাইম, ইফ ইট ইজ ক্রাইম দেন ইট ইজ ক্রাইম, আমি আজকে সবার সামনে বিষয়টা কনফিউজ করি। ওখানে যতগুলো গান এডিকেট করা হতো তার মধ্যে 99% ছিল হচ্ছে আমার সেই সময়ের গার্লফ্রেন্ড যে ছিল তার জন্য, 99% গান আমি এক নামে করতাম না, বিভিন্ন নামে করতাম। এটার পেছনে একটা বিশেষ কারণ ছিল, কারণটা হচ্ছে সে ক্যান্সারের পেশেন্ট ছিল এবং ম্যাক্সিমাম টাইম সে সেন্সলেস থাকতো, তো সামহাও সে রেডিও শুনতে পেত, তো ওই সময় তাদের গানটা ডেডিকেট করলে তার আসলে অনেক দিলো পালস থাকতো, ওর পালস একটু বাড়তো, ওর হার্টবিট একটু বাড়তো, সো ওই কারণেই আমি গানগুলো ডেডিকেট করতাম ওকে। না, আমি লিসনারদেরকেও করেছি দিয়ে একটা, কিন্তু ম্যাক্সিমাম টাইমই, এবং ইট ওয়াজ ইনফর্ম ফারুক ভাই তখন আমাদের এই পুরো প্রোগ্রাম সেকশনটা দেখতো, উনি মারা গেছেন, ফারুক ভাই বিষয়টা জানতো পুরো বিষয়টা। তো এই ক্যাফে 89.2 তে আমি যত গান ডেডিকেট করেছি 99% গানই ছিল হচ্ছে তার জন্য ডেডিকেট করা, এবং ওই সময়টাতে কোনো স্যাড গান বাজতো না। আমি যদি ডেডিকেট করে থাকি, এগুলো যদি কেউ কোয়েরি করে এখন তাহলে পাবে। সো এটা আসলে আমার লাইফের খুবই ডেঞ্জারাস একটা মোমেন্ট এবং একই সাথে খুব চ্যালেঞ্জিং একটা মোমেন্ট, যদি মানুষটাকে যেভাবেই হোক সার্ভাইভ করাতে হবে। ডাক্তার বলছিল যে ও খুব বড় জোর আর এক বছর বাঁচবে, কিন্তু পাঁচ বছর সাস্টেইন করেছিল এবং তারপরে একটা সময় কখনো কখনো সেন্সলেস থাকতো, ম্যাক্সিমাম টাইমই সেন্সলেস থাকতো, কোমার চেয়েও বড় স্টেজে থাকতো সে। তারপরে বিভিন্নভাবে তাকে ট্রিটমেন্ট করে শক দিয়ে তারপরে বিভিন্নভাবে তাকে ব্যাক করানো হতো। তো পালস খুব বিলো থাকতো, লাইক 18-19 বিভিন্ন মেশিনের মধ্যে রাখা হতো তাকে, এবং 27-28-30 যখন হতো তখন তাকে ওই শক যে মেশিনটা থাকে ওটা দিয়ে তাকে ব্যাক করানো হতো। তো ওইটুকু গেইন করার জন্য তাকে বিভিন্নভাবে মানে মোটিভেশন দেওয়া, ব্রেন স্ট্রমিং করা, গানও ছিল তার মধ্যে, গান গাইতাম। ইটস ভেরি ইন্টারেস্টিংলি, আমি গান গাইতে পারি না, কিন্তু সময় আমি কিছু গান শিখেছিলাম মানে
শুধুমাত্র তার জন্য,
এবং কিছু কিছু গান আমি গিয়েও শোনাতাম। তো যাই হোক, এটা বোধ হয় ক্রাইমের পর্যায়ে পড়ে না, এটা আমার আমার এই বিষয়টা নিয়ে অনেকেই অল্প কম বেশি জানে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে ওইটাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে অনেকে ব্যাখ্যা করে, কিন্তু আমার আমার জায়গা থেকে কখনোই এই জিনিসটা কেউ জানে না।
আমরা অনেকটা কথাও শুনেছি যে এই মেয়েটা কি আপনি প্রথম বিয়ে করেছিলেন,
না এটা একদমই মিথ্যা কথা, একদম খাস মিথ্যা কথা, কিন্তু আমাদের চালচলনটা এরকম ছিল। লাইক ফেসবুকে তুমি যদি একটা ছবি দাও বা এরকম যদি একটু ক্লোজ শাড়ি পরা আর পাঞ্জাবি পরা ছবি হয়, বিয়ের কত বছর হলো, বাচ্চা কাচ্চা আছে কিনা, এরকম প্রশ্নও করে অনেকে। সো এই অ্যাজিউমের জায়গা থেকে বিভিন্ন রকমের কথাবার্তা বলে। আমার বিয়ের বয়স মাত্র 1.5 বছরের কিছু বেশি, এবং আমি যাকে বিয়ে করেছি শি ইজ আ ভেরি গুড লেডি, আমার খুব ভালো বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, ও জানত পুরো বিষয়টা আগে। কিন্তু এবং মজার বিষয় হচ্ছে আমি আমার যে ঘটনাটা ঘটে মানে আমার বিয়ের সময়, তার মা মানে আমার শাশুড়ি তার কানে কেউ একজন দিয়েছিল, ছিল তো বিবাহিত, তার একটা বউ আছে অলরেডি, পরবর্তীতে সে ইনভেস্টিগেট করে বের করতে পারলো যে খুঁজেটা যে আসলে ঘটনাটা এরকম, যেটা হয় আর কি। আমাদের মতো কিছু কিছু মানুষ যারা থাকে একটু জানাশোনা হলেই এই ধরনের বিষয়গুলো রটে যায় আর কি, মানে একটু আগবার অ্যাডভান্স লেভেলে। যাই হোক, একটা লং স্টোরি, এটা আসলে সবকিছু এইভাবে রেডিওতে বলা রিয়েলি নট পসিবল,
কিন্তু যতটুকু বলেছেন থ্যাঙ্কস।
কিভাবে
একটা জিনিস জানতে চাই, 5 বছর আগে প্রথম তার সাথে কোথায় দেখা হয়েছিল?
তাহলে তো অনেক কিছু বলতে হবে। বেসিক্যালি শি ওয়াজ মাই লিসনার, সম্পর্কে যাওয়াটা উচিত না, একদমই উচিত না। সে আসলে আমাকে একটা টেক্সট পাঠিয়েছিল খুব মানে ক্যাফে করার একদম প্রথম দিককার, তো খুব কিউরিয়াস মাইন্ড নিয়ে আমি তাকে ফোন করেছিলাম অফিস থেকে, এবং একটা টেক্সট ছিল এরকম যে সে খুব প্রবলেমের মধ্যে আছে, যেটা রেডিওতে শেয়ার করা সম্ভব না। তাই আমার খুব ইচ্ছা হলো যে রাতের বেলা আমি যখন কাজ করি তখন আমার লিসনারদেরকে একটু জানা উচিত, সামহাও আমি বিভিন্ন বিভিন্ন লিসনারদের সঙ্গে যোগাযোগ করতাম ওই সময়, পরিচয় গোপন রেখে হলো যে আসলে কি ধরনের প্রবলেমের মধ্যে তারা থাকে। তো ওর সঙ্গে যখন কথা হইলো, ওর সঙ্গে কথা বলছে ভেরি ইন্টারেস্টিং কেস, আমি কেসটা এখন শেয়ার করছি না, তারপরে ধীরে ধীরে জানা শুরু করলাম, এবং জানতে গিয়া একসময় মনে হলো যে না, আমরা খুব ডিপলি চলে যাচ্ছি দুজন, দুজনকে অনেক বেশি মিস করতেছি, অনেক বেশি জানি। অ্যান্ড খুব বড় লোকের মেয়ে ছিল সে, যেটা আমার ক্ষেত্রে আমার এক ধরনের ব্যক্তিগত সমস্যা আছে, খুব মানে আমার স্ট্যাটাসের চাইতে খুব বেশি হাই লেভেলের স্ট্যাটাস হলে জানেন না, খুব ন্যাচারালি একটু প্রবলেম হয়। তো কিন্তু ও খুব মাটির মানুষ ছিল, মানে খুব গোজ ডাউন। তো মিশতে 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 মনে হলো যে না ঠিক আছে, লেটস মুভ অন। এবং ওইটা যে আসলে একটা ভালো সম্পর্কের দিকে টার্ন নিয়েছে কখন, তার আগেই জানতে পেরেছি যে ও ক্যান্সারের পেশেন্ট, মানে বুঝে ওঠার আগে দৌড়াদৌড়ি শুরু, মানে থাকে না একটা প্রিপারেশন নেওয়ার আগেই মোটামুটি ফাইট করা শুরু, ওই রকম একটা ব্যাপার ছিল আসলে। সো এটাই মানে ওই ফোনটা না করলে হয়তো বা সে অনেক আগেই দুনিয়া ছেড়ে দিত, অথবা আমার কাছে মনে হয় সামহাও যে ও দুনিয়াতে কিছুদিন সাস্টেইন করবে, আল্লাহ আমার মাধ্যমে কিছুটা হলেও ওকে একটা ভালো টাইম পাস করাবে, আমাদের দুজনে একটা ভালো সময় কাটবে, যে কারণে আমরা দুজন আসলে ওই ফোনটা ছিল।
যেভাবে হোক আপনি তাকে ধরে রাখতে চেয়েছিলেন,
অফকোর্স আই ডিড দ্যাট।
আর এই কারণে কি বা এই ভাবনা থেকে কি আপনার জেবিএসপি এই প্রোগ্রামটি শুরু করা, কারণ আপনি সবসময় লিসনারদেরকে জানতে চান, তাদেরকে বুঝতে চান, তাদের কথাগুলো শুনতে চান।
জেবিএসবির ফ্যাক্টটা হচ্ছে হ্যালো 8920 বুধবার যেটা প্রচারিত হয় সেখানে আমাদের হ্যালো 8920 অনুষ্ঠানটা যখন প্রায় 52 পর্ব পর্যন্ত হয়ে গেছে তখন আলামিন নামে একটা ছেলে কনফেস করতে আসে, হি ওয়াজ ওয়ান অব দ্য মানে বিগেস্ট টেরোরিস্ট, টেরোরিস্ট যদি বলি, টেরোরিস্ট শব্দটা যায় কিনা জানি, খুনি বা সন্ত্রাসী যাই বলি না কেন, যেটা মানে একদম সামনাসামনি শোনা আমার লাইফের সবচেয়ে দুর্ধর্ষ লোমহর্ষক একটা কাহিনী ছিল। তার অনেক আগে থেকে জেবিএসবিতে একটা প্ল্যান ছিল এরকম যে আমরা 164 নামে একটা অনুষ্ঠান করতে চাই, 164 ধারায় জবানবন্দি, যেখানে এসে মানুষ কনফেস করবে, নিজেদের ভুলগুলো বলবে। তো যখন ওর মতো কন্টেন্ট পাওয়া শুরু করলাম আমরা হ্যালো 8920, তো দ্যাট টাইম আমি ডাব্লু ভাইকে বললাম যে ডাব্লু ভাই আমাদের এক্স সিও, ইউ নো দ্যাট, সো উনি এখন রংধনু টেলিভিশনে আছে, তো উনি বললো যে ঠিক আছে তাহলে আপনি স্টার্ট করেন। সেক্ষেত্রে 52 আলামিন 53 পর্ব থেকে আমাদের জেবিএসবির জন্ম। সো আমরা বলি যে মাদার প্রোগ্রাম হচ্ছে আমাদের হ্যালো 8920, কিন্তু জেবিএসবি হচ্ছে হলো ওই মাদার প্রোগ্রামের একটা সান বলা যেতে পারে। যে হ্যালো 8920 যদি না থাকতো, কারণ ওই প্রোগ্রামটার জন্য বেসিক্যালি আমাদের ট্রাই করা হয়েছে জেবিএসবির জন্যই, কিন্তু হ্যালো 8920 না থাকলে আমরা জেবিএসবি করতে পারতাম না। কারণ এখন আমরা জেবিএসবির প্রচুর কন্টেন্ট পাই, ওই সময়টা তো ওইরকম সবাই এসে রেডিওতে এভাবে কনফেস করা, অনেকের কনফিউশন থাকে এখানে বললে আমাদের পুলিশে ধরে নিয়ে যাবে কিনা, এখানে বললে কোনো ধরনের কোনো সামাজিকতায় প্রবলেম হবে কিনা, সেটা একদম 100% এনশিওর করেই তারপর আমরা রেডিওতে লোকজনকে নিয়ে আসি। এন্ড ইটস ভেরি পপুলার শো ইনশাল্লাহ।
অবশ্যই কিছু শো এর ক্লিপ আমরা শুনব।
পিস্তল আনার পেছনের কারণটা কি ছিল? টাকা পেতেন কত?
টাকা পেতাম, তারা তো অনেক প্রভাবশালী।
আপনার খুব কাছে বন্ধু ছিল?
হ্যাঁ, অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল।
বুঝলেন কিভাবে? আপনি
কলার ভিতরে একটা পুশ লাগাই দেয়।
আপনাকে না দেখে ছবি কনফার্ম করে ফেলেছে?
না দেখে।
এটা আপনার বাবা হার্ট অ্যাটাক করার আগের ঘটনা?
হ্যাঁ,
মা বুঝে গেছে। আসলে আপনি কি করেছেন?
আমি টাকা নিয়ে পালাইছি এই একটা ঘটনাকে কেন্দ্র করে, একটা ঘটনাকে কেন্দ্র করে
যা দেখতেন তাই করতেন,
তাই করার চেষ্টা করতাম।
ভালো সম্পর্ক বলতে আপনি কি বোঝাচ্ছেন?
ধরনের পছন্দের বিষয়।
কি হিসেবে আপনাকে দাওয়াত দিয়েছে?
মানে একটা ফ্রেন্ড হিসেবে।
এটা কি আপনার হাজবেন্ড জানতো?
না।
ওয়াইফ থাকা অবস্থায়?
হ্যাঁ।
মাই গড, মানে এইটার এত বড় বোকা আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই।
কিভাবে আমরা যতটুকু জানি এই জেবিএসবি প্রোগ্রামটা এত পপুলার, মানুষ এত পছন্দ করে, এখানে যেহেতু যারা ক্রাইম করে তারাই আসতে পারে, একজন ভালো মানুষও ক্রাইম করে এসছে শুধুমাত্র এই প্রোগ্রামে এসে কথা বলার জন্য।
একজন এরকম কেস আমরা পেয়েছিলাম এবং এটাকে আমরা উদাহরণ হিসেবে অনুষ্ঠানে উপস্থাপন করেছিলাম। তার এক ধরনের, এটাও এক ধরনের ভেতর থেকে আমার মনে হয় একটা প্রবলেম, সাইকিয়াট্রিক প্রবলেম। ওর টার্গেটই ছিল আমাকে যে কোনোভাবে যা বলিব সত্য বলিবতে যেতে হবে, এবং সেজন্য বেশ কিছু ক্রাইমও করেছে। তো ওকে আমরা এনে আমরা আমাদের বাকি লিসনারদেরকে বলতে চেষ্টা করেছিলাম এটাই, যে এই ধরনের চেষ্টাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি না। দিস ইজ ফার্স্ট টাইম অ্যান্ড দিস ইজ লাস্ট টাইম। যদি কারো রেডিওতে আসার শখ থাকে বা কেউ যদি রেডিও প্রীতি থেকে থাকে, তাহলে অন্যভাবে আসেন, হ্যালো 8920 তে আসেন, ডরমে প্রোগ্রাম আছে সেখানে আসেন, বা আরো যে প্রোগ্রামগুলো আছে সেখানে আসেন, কিন্তু এইভাবে ক্রাইম করে জেবিএসবি তে আসতে হবে এটা যেন কখনোই না হয়। হ্যাঁ, সো এইটাকে আমরা আমাদের অনুষ্ঠানের স্বচ্ছতার জায়গাটা থেকে আমরা এই জিনিসটা করেছি।
আপনি যে এত বছর ধরে এত মানুষের ক্রাইমের স্টোরি শুনে আসছেন, বাসায় গিয়ে আপনার কাছে এগুলি আপনি কিভাবে নেন?
টু বি অনেস্ট, আজকে ফ্র্যাঙ্কলি বলি, এই প্রশ্নটা অনেকেই করেন, ফেসবুকে করেন, বন্ধু মহলেও করেন। প্রথম দিকে আমার গল্পগুলো মুখস্থ হয়ে যেত, মানে একবার শুনলেই হ্যালো 8920 কিংবা যাহা বলিব সত্য বলিব এগুলো 10-15টা পর্ব পর্যন্ত, পরের দিকে আমার এগুলোর মাথায় আমি আমার থাকে না। এখন যেটা হয় খুব রেয়ার, যেটা আমাকে খুব টাচ করে যায়, মানে অন্তর থেকে এরকম একেবারে আঘাত লেগেছে। এরকমও হয়েছে যে অনুষ্ঠান করার পরে এই কারণবাজারের এই রাস্তা দিয়ে ফুটপাথ হেঁটে যাচ্ছি, মাথার মধ্যে আমার ভোমো ভোমো করে ঘুরতেছে ওই মানুষটার চেহারা। হ্যাঁ, এবং ভেতর থেকে খুব খারাপ লাগছে, মনে হচ্ছে যে নিজের যা কিছু আছে সবকিছু ওই মানুষটাকে দিয়ে দিই, যে ও কিছুটা হলেও ভালো থাকুক, সাস্টেইন করুক। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আমাদের এই মনোজাগতিক জায়গাতে একটা অদ্ভুত কেমিস্ট্রি আছে। এই এই একটা মানুষের গল্পটাই আরেকটা মানুষের গল্প যখন সামনাসামনি চলে আসে তখন আর মাথা ধরে রাখতে পারে না, হারায় যায়, স্রোতের মতো হারায় যায়। এবং এটা শুধু আমার ক্ষেত্রে না, আমি দেখছি যে লাখ লাখ শ্রোতা যারা শোনে, আজকে একজন ধরো কর গল্প প্রচার করা হয়েছে, ঠিক এক সপ্তাহ পরে খর গল্পটা যখন চলে আসবে ককে কেউ মাথায় রাখবে না। অ্যান্ড ইটস ভেরি অনগোয়িং প্রসেস, এটা চলতে থাকতেছে, কিন্তু এর মধ্যে দুই একটা গল্প মানুষের মনে থেকে যায়, সেটা সংখ্যা আসলে খুব বেশি না।
এবং সর্বশেষ কোন গল্পটি এই মুহূর্তে আপনার মাথায় আছে?
এরকম ভাবে বলা খুব মুশকিল, এগুলো আসলে আমি হচ্ছে আমি ইন্টারভিউ দিচ্ছি, কেন ইন্টারভিউ কেন হচ্ছে, আমি তো কনফেস করতে আসছি। ওকে, আমার লিসনারদের নাম আমি বলতে চাই না, কারণ বললে তারা হয়তো মনক্ষুণ্ণ হবে। 300 থেকে 400 জনের ইন্টারভিউ আমরা এখন পর্যন্ত করেছি জেবিএসবি এবং হ্যালো 8920 মিলিয়ে। সবার গল্পই আমার কাছে খুব টাচি লাগে, এবং সেই অর্থে আমি আসলে কারোর নামে স্পেসিফিকলি বলতে চাচ্ছি না। তুমি কবে কনফেস করবে এটা বলো, কায়নাত?
আমি তো আজকে যেহেতু আরজে কিবরিয়ার ভূমিকায় আছে, তো আজকে না, বাট আমি কিবরিয়া ভাইকে পার্সোনালি বলেছিলাম যে হ্যাঁ আমি বলতে আসতে চাই, আমার কোনো প্রবলেম নেই। আপনি যেমন বলেন ফ্রিলি,
সাহস আছে সত্য বলার,
সাহস আছে সত্য বলার আমাদের সবারই। কিবরিয়া ভাই, আপনার এই প্রোগ্রামটা আরো অনেক বছর বছর চলুক, আমি কোনো স্পেসিফিক বলবো না, 300-400 এগুলি পসিবল না, কিন্তু চলুক, ভালোভাবে চলুক, যতদিন এর গ্রহণযোগ্যতা আছে ততদিন চলুক।
থ্যাংক ইউ কায়নাত। এবং আমার কনফিউজ কি শেষ নাকি
আপনি কি আরো কিছু বলতে চান? আমি তো একটা জায়গায় প্রশ্ন করেছিলাম কিন্তু আপনি এটা স্কিপ করে গেছেন, আমি প্রশ্নটা আবার করব।
কোনটা? ইশারা মিলে দেখাচ্ছে কেন? ইশারা মিলে দেখালে কিন্তু অনেকে অনেক কিছু মনে করবে। বাই দ্য ওয়ে, আমরা কি এখন কি আমাদের শেষ? তাহলে কি আপনাদের জিবিএসবি এত শর্ট হয়ে যাবে?
পরে আপনি কি ব্রিয়া আসলে যাদেরকে মানুষ শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে এবং আমাকে বলছে কায়নাত তুই সর এখান থেকে, তাদের জন্য কিবরিয়াকে আবারও দিয়ে যাচ্ছি, নিশ্চয়ই আপনি তাদের সাথে একজনকে নিয়ে আজকে শোটে করবেন।
ওকে ফাইন, থ্যাংক ইউ কায়নাত, ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ডিফারেন্ট এবং আমার ফর দ্য ফার্স্ট টাইম একটা বিশাল এক্সপিরিয়েন্স হলো, কারণ মাইক্রোফোনের ওই পাশটাই আমি বসি, এই পাশটাই লিসনাররা বসে, যখন আমি ওদেরকে কোশ্চেনগুলো
করি এটা ছবি তোলা দরকার ছিল,
রাইট, ফেসটা অনেক বেশি হয়ে যায় এবং মাঝে মাঝে ওদের ফেসটা লাল হয়ে যায় যারা এখানে কনফেস করতে আসে, কেন লাল হয়, কেন লজ্জা পায়।
একবার হয়েছে কিবরিয়া ভাই, সেটা শুধু আমি দেখেছি এবং আমার সাথে যে মঞ্জুর ভাই আছে সে দেখেছে।
ওকে, আর বাকিটুকু আমাদের সিসি ক্যামেরাতে আছে, যারা দেখতে চান ফেসবুকে চলে আসবেন। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
এবং আমি একটু বলতে চাই, আমি আজকে খুবই অনার ফিল করেছি যে প্রোগ্রামটি নিয়ে মানুষের মুখে মুখে কোন জায়গায় গেলে মানুষ বলে ও আচ্ছা কিবরিয়া ভাই আপনার সাথে কাজ করে, মানে ইয়েস হ্যাঁ, বাট আমিও একটা পার্সন ভাই, আমার দিকে একটু কথা
বলেন না,
সবাই কিবরিয়া ভাই কিবরিয়া ভাই কথা জিজ্ঞেস করতে থাকে। কিবরিয়া ভাই থ্যাংক ইউ সো মাচ আমাকে এই অপরচুনিটি আপনি দিয়েছেন যে আজকে আপনার শোতে বসে আমি কথা বলবো, থ্যাংক ইউ,
থ্যাংক ইউ কায়নাত, ইট ইজ রিয়েলি অনার টু মি। আমার মনে হয় এবার আমরা ছোট্ট একটা বিরতিতে যাই, বিরতির পর আমাদের অনুষ্ঠানের যে মূল জায়গাটা সেই জায়গাটা বা মূল প্যাটার্নটা সেই প্যাটার্নে আমরা ফিরে আসবো, অ্যান্ড অফকোর্স আমি নিজেই ফিরে আসবো, বিরতিটা তুমি নাও তাহলে।
তাহলে আমরা একটা বিরতি নিচ্ছি এবং
মঞ্জু তোমাকে থামাই দিচ্ছে, সো এই স্টাইলে নিতে হবে।
বিরতির ঘন্টা বেজে গেছে, প্রিয় শ্রোতা যারা শুনছেন আমাদের সাথে থাকুন, আমরা রয়্যাল টাইগার প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে এই বিরতির পরে ফিরে আসছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা করবেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানানোর সুযোগ পেয়েছি। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং চলুন এই পর্যায়ে আমার সঙ্গে রয়েছে একটু পরিচিত হই, আপনার নামটা একটু বলেন।
আমার নাম মামুন,
মামুন
মোহাম্মদ আল মামুন,
মোহাম্মদ আল মামুন। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন?
ময়মনসিংহ থেকে।
বয়স কত এই মুহূর্তে আপনার?
আমার বয়স 28 বছর।
28 বছর বয়স। পেশায় কিছু করছেন?
না, আপাতত কিছু,
আপাতত কিছু করছেন না। ঠিক আছে, শুনি আমরা একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে।
ছোটবেলায় মূলত আমি একেবারে দরিদ্র করে ছেলে, আমার বাবা কাজ করতো, কৃষি কাজ করতো, অন্যের কাজ করতো, আমরা 3 ভাই 2 বোন। ছোটবেলা থেকে যেটা দেখতে পাচ্ছি আর কি, আমার ফ্যামিলিতে যেটা দারিদ্রতা আর কি।
আপনি কি সবার বড়?
না,
সবার ছোট আপনি? হ্যাঁ,
আমি শুধু লেখাপড়া করছি আর আমার দুজন আছে তারা কৃষি কাজ করে, লেখাপড়া করে নাই। থেকে আমার একটা বন্ধু ছিল, আমি যদিও খুব গরিব গরিব ছেলে কিন্তু চলাফেরাটা সবসময় থাকতো, মানে ভালো ভালো মানুষের সাথে। আমার একজন ফ্রেন্ড ছিল, তো সে তারা অনেক বড় লোক আর কি, তো আমার সে বন্ধুর সুবাদে তার সাথে চলাফেরার কারণে আমি অনেকের সাথে চলাফেরা করতাম আর কি।
ওকে, ওই ছোটবেলাতেই?
হ্যাঁ, লেখাপড়া করাটা সুযোগটা বেশিরভাগ ও করে দিচ্ছে আমাকে।
ওকে,
তারপর আমি যখন এসএসসি পাশ করলাম, আর ম্যাক্সিমাম হেল্পটাই আমার বন্ধু করতো। রাজনৈতিক দিকটাও তখন, মানে মিটিং মিছিলে প্রতিনিয়ত যাওয়া আসা করি, তখন আমার বন্ধু ওইদিকে আরেকটা মেয়ের সাথে অ্যাফেয়ারে জড়া করছে, তো বন্ধু হঠাৎ করে বিয়ে করে ফেলছে এর মধ্যে আর কি। বিয়ে করার পরে তো আমি তখন আমার বন্ধুদের একটা বড় বাড়ি করতেছি এমন অবস্থায়, তো ওইখানেই আমি থাকি ওদের বাড়িতে। তখন বন্ধু বিয়ে করার কিছুদিন পরেই তার ফ্যামিলি তো, মানে সেও একা একা বিয়ে করছে, ফ্যামিলিতে এটা মানে নেয় নাই। কিছুদিন পর দেখা গেছে মানে নিছে এটা, তো মানে নেওয়ার পরেও আমার বন্ধু চলে গেছে বাহির আর কি, লিবিয়া চলে গেছে। যে ওর আবার আমার মারা গেছিল 2003 সালে।
আচ্ছা আচ্ছা।
তো মা মারার পরে যাওয়ার পরে ওর লেখাপড়ার আর মন দিকে ওরটা নাই, কিন্তু ওই অবস্থায় আমার দিকে সবসময় খেয়াল রাখছে যে আমি কি করতেছি। তো আমি একটু বলে নিই, আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমি কিছু সিগারেট খাওয়া অভ্যাস, মানে তখন আমি ধূমপানটা করি না।
আচ্ছা আচ্ছা।
তো আমরা ওই যে চরাঞ্চল থেকে তো আসতাম, যখন স্কুল থেকে বাড়িতে যাওয়ার যে রাস্তা নদীর পাড়ে গাছের ছায়ার নিচে জিরাইতাম আর কি বসে বসে। তো ওইখানে অনেক মেয়েরা ছেলেরা থাকে না যে বসে কথা বলতেছে, নৌকা দুটা নৌকা ছিল আর কি, দেখা গেছে এক ঘন্টা আধা ঘন্টা ডিফারেন্সে নৌকা গুলি আসতো। তখন আমি আমার ওই বন্ধুকে বললাম যে বন্ধুর নাম হচ্ছে জাহিদ, তো বললাম যে সুসিগারেটটা দাও, ওটা চাওয়াতেও আমার একটা থাপ্পড় মারছে চোখে সবার সামনে। তো ওইটা আমার কাছে আবার খারাপ লাগছে যে আমার সবার সামনে মারলো, ঠিক আছে। তো ওই সময়টাতে
থাপ্পড়টা কেন মারলো,
সিগারেট আমি কেন খাবো?
ওকে ওকে, আচ্ছা, মানে যে বন্ধুটা আপনার সবসময় ভালো চাইতো আর কি। ওকে, কি নাম ছিল?
জাহিদ।
জাহিদ, ওকে। ও খাইতো কিন্তু আপনাকে খেতে দিবে না?
না।
ওকে,
তো আমি যার পিছনে একটা দোকান ছিল, একটা সিগারেট নিয়ে মানে এমনিতে টানতে শুরু করেছি, তখন আমি দুমাও খেতে পারি না। তখন বয়সে আবার পিছন দিয়ে খেয়াল রাখতেছি যে ওর যে মারলাম ও কোথায় গেল, ও যদি আমার কোনো সময় বকাও দেয় তখন আবার ও কিন্তু আড়ালে মানে ওর খারাপ লাগে, আর এক জায়গায় অন্যজনের কাছে প্রকাশ করে যে ওর সাথে একটা খারাপ ব্যবহার করলাম। তো যাই দেখে আমি বসে বসে সিগারেট খেতেছি বই হাতে বসা, তখন ও বললো যে তুই আমি না করার সত্ত্বেও তুই এভাবে সিগারেট খেলি, ঠিক আছে আর কোনদিন তোকে না করবো না, সিগারেট খাওয়া লেগে খাইতে পারিস। তখন থেকে আর কি মূলত সিগারেটটা খাই। তো এদিকে বিয়ের কিছুদিন পর যখন লিবিয়া চলে গেল, তখন তো আমি বাড়িতে থাকতে পারতেছি না, কারণ আমি যার উপরে বর করে চলতাম সে নাই, এখন আমি তো একা। আমার একটাই সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ওই আর কি,
ও চলে গেল দেশের বাইরে।
হ্যাঁ, আমার বড় ভাই সেও চলে আসছে গাজীপুরে, মেজো ভাই বিয়ে করছে, মধ্যে বড় ভাইয়ের সঙ্গে।
তখন কি আপনার এসএসসি পাশ হয়ে গেছে না পড়ছেন আপনি তখন?
না, তখন আমি এসএসসি পাশ করছি।
পাশ করেছেন, ওকে।
তারপর দেখা গেছে যে আমি তখন বাড়িতে চলতে পারতেছি না, বাড়িতে তো আমাদের জমি জমাও নেই, বাবাও তেমন একা একা কাজ করে কত খাওয়াবে আমাদেরকে, তখন লেখাপড়াটা। তখন আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পরে দেখা গেছে যে আমি আর টাকা পয়সা নিয়ে এভাবে চলতে পারতেছিলাম না, খুব কষ্ট হইতেছিল চলার মধ্যে। তো তখন আমি চলে আসলাম গাজীপুরে, গাজীপুরে সফিপুরে আসলাম। সফিপুরে আসলাম, ওইখানে আমার বোন ছিল চাকরি করত, আমি একটা কোম্পানিতে চাকরি নিই ওইখানে,
আচ্ছা,
কোয়ালিটি ডিপার্টমেন্টে 1850 টাকা স্যালারি ছিল। তো প্রথম গাজীপুরে আসা 20 দিন চাকরি করার পরে একটা মেয়েকে আমার ভালো লাগছে,
মেয়েকে ভালো লেগেছে।
হ্যাঁ,
ওকে।
পাশাপাশি বাসায় থাকে, একদিন রাত্রে আমি বাসায় যাওয়ার মানে আমার রুমের সামনে দাঁড়াইছি, মেয়েটা এসে সালাম দিল, তখন আমি কথা বলতেছি হাসতেছি, জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায়, বললো যে টাঙ্গাইলে, বিস্তারিত জানতে চাইলো আর কি। জানার পরে 20 দিনের যে আমি যে চাকরি নিলাম 10 তারিখে নিয়েছিলাম, 20 দিনের একটা স্যালারি পেয়েছি আমি, স্যালারি পাই আমি বলতেছি যে আমার তো একা একা ভালো লাগছে না, আমি আপনাকে বিয়ে করবো, মানে কোন ইয়া নাই, মানে বেশি দিন কোন সম্পর্ক না, তাকে এরকম ভাবে বলা হয় নাই যে আমি আপনাকে ভালোবাসি, জাস্ট এরকম বলছি যে আমি আপনাকে তো পছন্দ হয়েছে, আমি আপনাকে বিয়ে করব। তখন বলতেছে যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার ফ্যামিলির লোকজন নিয়ে আসো, ঠিক আছে, আমি প্রেম টেম করতে পারবো না। আমি বললাম যে প্রেম টেম বিয়ের পরেও করা যাবে, কিন্তু আমি আপনাকে আগে বিয়ে করব। তো এভাবে 20 দিন পরে এখানে আমার এক ভাই আসছিল, সেও কাজ করার জন্য আসছিল, আমি আসা কিছুদিন পরে আমার বড় যে ভাই সে ছিল এখানে, তো তাকে বললাম, সে আমার যেহেতু সমাবেশ অনেকটা ফ্রি আর কি, যে আমার কথা শুনে, তারপরে বললাম যে আমি এখন থেকে তো চলে আসছি, এখন তো চাকরি লইছি, তা আমি মেয়েটারে ভালো লাগছে বিয়ে করব কথা বলছি, তো বিয়ে করে ফেলি। ওদিকে আব্বা মা কেউ কিছু জানায়নি, আমি না জানি তার সাথে বিয়ে জুনে 2008 জুনে শুক্রবার দিন আমাদের বিয়ে হয়েছে।
এই মেয়েটা আপনাকে না চিনে না চিনে বিয়ে করলো?
হ্যাঁ, তখন ওর ফ্যামিলির ওই মেয়ের যে দুলাভাই ছিল, আপা ছিল এখানে, তাদের সাথে কথা বলছি যে ছেলে ভালো, তো বিয়ে এইভাবে হয়ে গেছে আর কি আমাদেরকে কথাবার্তায়। মূলত বিয়েটা এত তারা হুট করে তো হয় না, মানে তারপরেও 10-12 দিন আমাদের কথাবার্তায় জোর মোটামুটি একটা মানে রিকোয়েস্টের পরে রাজি হয়েছি বিয়েটা আমাদের। ওপরে ওর জীবনে কিছু কথা আমাকে বললো যে দেখো তুমি আমাকে বিয়ে করবা তাহলে আমার বাসায় আসো একটু কথা বলি, মানে বিয়ের আগের দিন তো গেলাম, পরে বলছে যে আমার কিন্তু একটা বিয়ে হয়েছে আগে, একটা মেয়ে আছে, মেয়েটার বয়স 7 বছর। তখন আমি বললাম যে আপনাকে আমার ভালো লাগছে, মেয়ে থাকুক আর
এটা বিয়ের আগে।
হ্যাঁ, বিয়ের আগে।
ওকে,
আপনাকে ভালো লাগছে, আমি তো আপনার ভবিষ্যৎ বা অতীত জানতে চাই নাই, মেয়ে আছে ঠিক আছে, তারপর আমার ভালো লাগাটাই সবচেয়ে দামি, আমি আপনাকে বিয়ে করতে রাজি, এখন আপনি বলেন আপনি রাজি কিনা। তখন ও বলতেছে যে আমার তো কষ্টের কপাল, এখন যদি আপনি যদি মনে করেন যে আমাকে সুখী করবেন তাহলে আপনি আমাকে বিয়ে করতে পারেন, আমি রাজি আছি।
মেয়েটা আপনার পারিবারিক অবস্থা জানতো? সবকিছু জানতো।
আমি বলছি যে আমি কিন্তু একেবারে গরিব। তখন তার ওর বোনকে যা বলল যে আপা আমার আগে তো কপালে সুখ হয় নাই, আমি তো চিন্তা করতাম না যে আমার দুইটা বিয়ে হবে, কিন্তু ছেলেটা যখন এত করে বলতেছে তখন ওর মনটা নরম হয়ে গেছে আর কি, যারপর তুমি রাজি হয়ে যাও, ওর বড় বোনের অনুমতিটা ও নিচ্ছে বুঝে আর কি। ওর আম্মা আসছে শুক্রবার দিন আমাদের বিয়ে হয় রাত্রে, আমি যে 20 দিনের যে স্যালারি পেয়েছিলাম ওইটাকে দিয়ে।
আপনার পরিবারকে জানালেন না?
না, আমার পরিবারকে
কেন জানালেন না?
এই জন্য মানে আমার তো এক ভাই এখানে ছিল,
ভাই জানতো।
হ্যাঁ, ভাই জানতো। তারপর বিয়ে করার পরে এক সপ্তাহ পর আমি যে বিয়ের ছুটি কাটাইলাম তখন আমি আর অফিসে যাইনি,
মানে অফিসে ফিরেনি নাই আপনি?
না, 20 দিনের পর মানে বিয়ে যে করছি এটা অফিস কেউ জানায়নি, আমি যেখানে চাকরি করতাম।
আচ্ছা,
তারপর আমি অফিসে যাই নাই, বিয়ের ছুটি কাটাইতেছি, এমনিতে অ্যাবসেন্ট করতেছি যেটা, তো ও চাকরি আবার করতেছে। আমাদের যে রাত্রে বিয়ে হইল তারপর দিন সকালে উঠে ও আবার অফিসে গেছে। তো এভাবে তার দু একদিন পরে ও বলতেছে যে আমি ছুটি কাটাবো, যেহেতু বিয়ে করছি আমাদের দেশে তোমাকে সবাই দেখতে চায়। তো
মেয়েটা কোথায় থাকতো? আপনাদের সঙ্গে থাকতো?
না, মেয়েটাও
নানুবাড়িতে থাকতো। আচ্ছা,
যে চলো মেয়েটাকে দেখে আসবা, আমরা তুমি চলো বেড়াতে
একটু ঘুরে আসলা।
হ্যাঁ, ঘুরে আসবো।
আচ্ছা,
যখন অফিস।
আপনার বইয়ের নাম কি ছিল?
আখি।
আখি, ওকে।
তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওদের বাড়িতে তখন 3 দিন থাকলাম। ওই অবস্থার পর আমরা ওইখানে সবাই, আমার যে মেয়েটা ছিল, আমি বলছি যে এটা আমি যেহেতু তোমাকে মেয়ে সহ বিয়ে করছি ওটাকে আমি নিজের মেয়ে মনে করব। তো মেয়েটাকে দেখে জামা কাপড় কিনে দিয়ে আদর করে তার 2 দিন পর আমরা চলে আসছি আবার। আসা ও আবার অফিসে গেছে, চাকরি করতেছে, আমি চাকরি করি না। তখনকার তো ও স্যালারি ভেতর 300-3500 টাকা। তখন এই টাকা দিয়ে আমার মেয়ে আছে এখানে, আমরা দুইটা মানুষ কিভাবে চলি? প্রচুর কষ্ট হয়। একটা মাস দেখা গেছে যে আমি সারাক্ষণ বাসায় রান্না বান্না তখন আমি করি।
আচ্ছা,
একটা মাটির ঘরে থাকতাম, তো সারাক্ষণ ঘরের পাতিল, ঘরের মেজু এগুলো আমরা এই যে লেপা রাখতাম আর কি প্রতিদিন।
আচ্ছা,
তো ও আবার এগুলো দেখা, ও কিন্তু আমার ভীষণ ভালোবাসত যেটা আমি বুঝতে পারতাম। আসে ও আবার কান্নাকাটি করতো যে তুমি এত কষ্ট করতেছ, রান্না করে রাখো, ঘর লেপে রাখো, মুছে রাখো, একটা চাকরি নাও। তো এক মাস বেকার হয়ে গেলাম, খুব কষ্টের সময়টা কাটছে। তখন দেখা গেছে যে আমরা ও সকালবেলা আলু ভর্তা ডাল খেয়ে যেত, সারাদিনই একই খাবার চলত। পরের দিন দেখা গেছে ডাল থাকতো না, শুধু আলু থাকতো, আলু ভর্তা এরকম ভাবে খাওয়া দাওয়া হইতো আমাদের। সেরকম ভাবে একটা মাস কষ্ট করার পরে আলাদা একটা কোম্পানিতে চাকরি নিয়েছি। তখন আমার চাকরি নেওয়ার পরে এখানে 1850 টাকা বেতন, তার 3 মাস পরে একটা ইনক্রিমেন্ট দিল 250 টাকা। তখন আমার এক বস আসছিল, ফরেনার ছিল আর কি, সে এসে আমরা যেখানে কাজ করতেছি সেই টেবিল থেকে 2টা ছেলে নিয়ে গেছে। আমি সহ একজনকে, একজনকে নিচ্ছে কম্পিউটার টাইপ করে রিপোর্ট, স্যালারি রিপোর্ট শিট করার জন্য, আর আমাকে নিচ্ছে যে ফ্লোরে কাজ করার জন্য। তখন এখানে যাওয়ার পরে তো আরেকটু ইয়া হইলাম আর কি, যে প্রতিদিন আমি যে কাজগুলো করি কাজের দিকে ভালো লাগতেছে। আমি যে কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি করতাম ওইখান থেকে আমাদের বসের যে মালিক ছিল ফ্যাক্টরির, তার একজন সহকারী লাগবে। তখন আমাকে একজন ডাকে বলতেছে যে তোমার বাড়ি কোথায়, মানে আমার ডিটেল জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করে বলতেছে যে আমার বসের বলতেছে যে তোমার এই ছেলেটাকে দিয়ে দাও, আমাদের বসের একজন সহকারী লাগবে, মানে আমার মেইন যে MD মালিক ছিল কোম্পানির, সেটা বড় কোম্পানি। তো আমাকে ওইখানে বস বলতেছে যে তুমি তাহলে ওইখানে চলে যাও। ওই বস আবার ফরেনার যে মালিক আর কি। তখন এটা তো মোটামুটি আমার জন্য একটা আনন্দের বা অনেক কিছু কল্পনার বাহিরে যে আমি একজন এমডির কাছাকাছি যাবো। তারপর আমি ওই বসের এখানে গেলাম, তো এর মধ্যে অফিস বসের সহকারী হিসেবে কিছু কাজ করি, তারপর অফিসিয়াল কিছু মার্কেটিং এর কাজ করি আমি। তখন তখন দেখা গেছে যে আমার মোটামুটি ভালো কিছু টাকা আসে হাতে, স্যালারি যেটা সেটা তো পাই, দেখা যায় যে ওভারটাইম থাকে, তারপর মার্কেটিং এ দেখা গেলে কিছু টাকা বাড়তি, যেটা মানে একটা জিনিস 120 টাকা, এটা দেখা গেল যে 130 টাকা বা এরকম বিল, বা আমি যেখান থেকে মার্কেটিং করি ওই দোকানদারও কিছু একটা প্রফিট দেয়। তো দেখা যাচ্ছে আমাদের কাছে ভালো টাকা থাকে, প্রতি মাসে দেখা যায় যে স্যালারি সহ 10-15 হাজার টাকা।
খুব ভালো।
তো আমরা বলতেছি যে কাকি তুমি তো অনেক কষ্ট করছো অনেকদিন, তো এবার যেহেতু আমি মোটামুটি ভালো টাকা পাই, 10-15 হাজার টাকা পাই, আমি তোমার চাকরি করতে হবে না, মেয়ের টাকা পয়সা বাড়িতে যা লাগে আমি দিব, তুমি বাসায় থাকবে। তখন ও তো কান্নাকাটি করতেছে যে তুমি আমাকে এতটা ভালোবাসা, এতটা সুখ আমি কখনো আশা করিনি। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি না করাইতে চাও আমি চাকরি করবো না, তো আমাকে তুমি একটা বছর চাকরি করতে দাও, আমি ওর জন্য যে আমি টাকাগুলো আমি মানে রোজগার করতে পারবো, এই টাকাগুলো তুমি আমার কাছে কখনো চাইবে না, এই টাকা দিয়ে আমি আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দেবো।
আচ্ছা আচ্ছা।
তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, মানে আমরা দুজনে সব মতামত করে করতাম আর কি, আমাদের মধ্যে ঝগড়া ঝাটি এগুলি হতো না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে করো। তো এর ভিতরে 1 বছর চাকরি করলো, আমাদের সংসার তখন ভালো চলতেছে, আমি আমার বাড়িতে টাকা দিতেছি, আবার ওই মেয়েটা পড়তেছে প্রাইভেট সহ যাবতীয় খরচ যা লাগে প্রতি মাসে দিয়ে দিই, নিজে যায় দিয়ে আসি, ও কোথাও যায় না তখন।
ওই মেয়েটা মানে হচ্ছে আপনার মেয়েটা?
হ্যাঁ,
সম্পর্কের যে মেয়েটা।
হ্যাঁ, আমার সম্পর্কের যে মেয়েটা।
কি নাম হচ্ছিল ওর?
আকাশী।
আকাশী,
তখন এভাবে চলতেছে, চলার পরে আমার ফ্যামিলি মানে ঘরে যাবতীয় মানে প্রতিদিন আমাকে বলতো যে তখন ওই যে মার্কেটিং করি আমার কাছে প্রতিদিনই টাকা থাকে, তখন প্রতিদিন সকালে বলতো যে আমাকে টাকা দাও, কি করবা, বাজার করব, মানে যে কোনো একটা অজুহাত দেখায় বলতো আর কি, সংসার প্রয়োজনীয় জিনিস, কিন্তু আসলে টাকাগুলি জমাইতো
নিজের মেয়ের জন্য
না, মানে সংসারে ভালো,
সংসারে ভালোর জন্য জমাতো।
না জানে দুইটা সমিতি করছিল আর দুইটা বীমা করছিল, তো এইভাবে টাকা সেভ করতো, আর ওই এর মাঝখানে যে এক বছর চাকরি করছে ওই টাকাগুলো আমি ওর কাছ থেকে নিয়ে নিই 2012 সালের দিকে বলতেছি ওটা ঘটনাটা। তখন এর মধ্যে আমি আমার বন্ধু আবার বিদেশ থেকে চলে আসছে, তখন ও আসার পরে আমার আবার আমাদের দেশে যাওয়া আসা হয় প্রতি সপ্তাহে, তখন চলে যায় ওখানে আমাদের বাড়িতে। ও তখন ও আবার এটা পছন্দ করতো না, তুমি কোথায় যাও, বাড়িতে কেন যাও, গণ গণ আবার রাজনীতি করবা, তুমি নাকি আগে গেলে রাজনীতি করছো, তুমি তো বলছো এখন আবার গেলে আবার যদি তুমি সমস্যা হও, মানে ও প্রচুর ভয় পাইতো আমার নিয়ে, তোমার কিছু হয়ে গেলে আমি এই মায়াটা নিয়ে কই যাবো। হ্যাঁ, যে আমার দুইটা বিয়ে হয়েছে, আমি কখনো আশা করিনি যে আমার দুইটা বিয়ে হোক, মানুষের এটা আমার শুনলে অনেক সময় খারাপ লাগে, তুমি বাড়িতে যাবা না। তখন আমি ওকে মিথ্যা কথা বলি যে আমি ঢাকা যেতেছি, আমার বছরের কাজ আছে, থাকতে হবে, এগুলি বলে আমি তখন প্রতি সপ্তাহে আমাদের গ্রামের বাড়িতে যাই, বৃহস্পতিবার দিন যাই, আবার
গিয়ে ওই বন্ধুর সঙ্গে দেখা করতেন যে বন্ধুটা লিবিয়া থেকে, লিবিয়াতে ছিল তো না?
হ্যাঁ, লিবিয়াতে ছিল।
ওকে,
তখন যাই এলাকায়, তখন এই যে আরো ছেলেপেলেদের সাথে চলাফেরা করি আর কি, আড্ডা দিই। তখন আমাদের এখানে একটা রাত্রে ওয়ান্টেন খেলা বসে, যেটা জুয়া খেলা বলে,
জুয়া খেলা বসে,
জুয়া খেলা বসে।
ওকে,
তো আমি কখনো জুয়া খেলাই নাই, কিন্তু ওইখানে যায় ওইখানে আড্ডা দিতাম, ওইখানে যায় দেখতাম যে ওরা বিভিন্ন জায়গা থেকে মেয়ে মানুষ নিয়ে আসতো প্রতি সপ্তাহে। তো একদিন আমাকে বলতেছে যে একটু মেয়ে আনছি, আপনি একটু কথা বলেন। বললাম যে না, আমি যাব না। তখন প্রথম দিন কোন মেয়ের সাথে আমি কথাও বলি নাই, ওরা তিনজন মেয়ে আসছে, মানে ওইখান থেকে আমার তো তিনজন মেয়ে আসার পরে আমি গেছি রুমের ভিতরে, আমি বলছি যাবো না, জাস্ট কথা বলতে পারি। তখন যা পরিচয় হলাম, আমার এক ভাই আছে বড় ভাই, সে একটা ভালো চাকরি করতো, তো সে বলতেছে যে ছোট ভাই আসো, তাদের সাথে পরিচয় হও। পরে পরিচয় হলাম, তো একটা মেয়ে ওইখান থেকে, তার সাথে আমি কথা বললাম, সে আমার সেল ফোন নাম্বারটা নিল। তখন আমি ওইখান থেকে আবার সারারাত্রি আড্ডা দিয়ে আমি আমার বাড়িতেও যাই না, সারারাত্রি ওই খেলাতেই থাকি, ওইখানে একটা রুম আছে, তো সকালবেলা শুধু ওইখান থেকে আবার চলে আসি, দেখা যায় এক সপ্তাহ বাড়িতে যায় দেখা করি আর চলে যাই, দেখা যাচ্ছে যে অনেক সপ্তাহ যায় আমার সাথে দেখা করি না, বাড়িতে কারোর সাথে দেখা করি না, ওইখান থেকে চলে আসি একই এলাকা। তখন তো বাড়িতে শুনে যে ও আসছিল, দেখা করে নাই কেন, তখন বাসায় ফোন দিয়া বলে, তখন ও তো আমার জিজ্ঞেস করে যে তুমি নাকি বাড়িতে গেছো, তো আমাকে বললো না কেন, বললাম যে তুমি ঝগড়া করবো, আমি জন্য গেছিলাম একটা কাজে, আবার চলে আসছি আর যাবো না। তখন ও 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমার বলতেছে যে তুমি এখানে এসে বসো, একটা জিনিস দিব। ও আমি আবার অফিস থেকে বের হয়ে একটা রজনীগন্ধা ফুলের তোড়া নিয়েছি, ফুল অনেক বড়, ফুলের তোড়া নিয়ে বাসায় যেতেছি যে আজকে যেহেতু ভালোবাসা দিবস, ওরে শুয়েছে জানাবো, তো আমি নিয়ে গেছি ফুলের তোড়া, ও আমাকে বলতেছে চোখ বন্ধ করো, চোখ খুলছি, খুলে দেখি যে আমার হাতে একটা সোনার আংটি দিচ্ছে। তো বলতেছে যে দেখো আমি তো মূর্খ মানুষ, লেখাপড়া জানি না, ভালোবাসা কেমনে প্রকাশ করে এটাও জানি না, তো আমার মন থেকে আমি তোমাকে আংটিটা উপহার করলাম। তখন ওর এই আংটি দেওয়া মানে আমার চোখ থেকে পানি পড়তেছে, কারণ আমার জীবনে আমি কারোর কাছ থেকে তেমন কিছু গিফট পাই নাই, কারণ এটাই, কারণ আমি তো দরিদ্র ঘরের সন্তান, আর আমার এরকম কারোর সাথে চলেও নাই যে কেউ একটা দিলে হয়তো অনেকের সময় দেখা যায় যেটা করোনার দৃষ্টিতে দেখবে, তার জন্য আমি কারোর কাছে কিছু চাইও না তখন। তখন আমি খুব ভালো লাগলো যে যাক ও আমাকে, তো আমি বললাম যে তুমি আমাকে হার মানায় দিলা, আমি তোমার জন্য একটা ফুলের চূড়া নিয়ে আসলাম, একটা গোল্ডেন রিং দিলাম। তখন বলতেছে যে আমি তো তোমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসি, এই জন্য বললাম যে হ্যাঁ হতে পারে, তুমি আমার চেয়ে অনেক বেশি ভালোবাসো। একদিন শুক্রবার দিন বললাম যে আমি একটু ঢাকা যাবো, কাজ আছে, আমার ওই ভাইটা আমাকে ফোন দিছে একটু ঢাকা আসো, ঢাকা থেকে ও আমাকে নিয়ে কিশোরগঞ্জ চলে গেল। কিশোরগঞ্জ যায় দেখি যে ওই মেয়েটা আমার মেয়ে ওইখানে, যে পূর্বে যার সাথে আমার পরিচয় হয়েছে, তো ওইখানে ওই মেয়েটার সাথে আমি সময় কাটাই, পরিচয় হয়েছিল যে আমি এখানে থাকি, ও আমার সেল ফোন নাম্বারটা নিয়ে গেছে, কিন্তু এর ভিতরে ওই মেয়েটা আমাকে কখনো ফোন দেয় নাই, আমি ওই মেয়েটাকে কোনো সময় ফোন দিই নাই। তো তার কিছুদিন পর ওই ভাই আমাকে ফোন দিল যে তুমি একটু ঢাকা আসো, গাজীপুর থেকে, তখন ঢাকা আসলাম, সে আমাকে নিয়ে চলে গেল কিশোরগঞ্জ, যে চলো একটু বেড়াতে যাবো। তো কিশোরগঞ্জ যাওয়ার পরে ওইখানে একটা বাসায় আমাকে নিয়ে গেছে, তো বাসায় যাই দেখি কোনো মানুষ নাই, একটা রুম আছে। তো ওই একটা রুমের ভিতরে যাই দেখি যে দুইটা মেয়ে বসা, পূর্বে যে মেয়েটার সাথে সে আমাকে যে পরিচয়
করায়
কলকাল যে মেয়েটা ছিল, তখন ও আমাকে দেখে বলতেছে যে আপনি এখানে, তখন আমার জিনিসটা কিরকম খারাপ লাগলো যে আপনি এখানে কেন। তখন আমি আমার বড় ভাইকে বললাম যে আপনি এই কাজটা ভালো করেন নাই, আমাকে এখানে কেন নিয়ে আসলেন, তো সমস্যা নাই থাকো, আসতে দিতে থাকো, কথাবার্তা বলো। তখন আমি মেয়েটা ওই রুমে ঢুকে দেখি যে মেয়েটা গাজার বাসি টানতেছে, যেটাকে কুলকি বলে টানতেছে। তো আমি তো অবাক, তখন তো আমি এগুলি শুধু সিগারেটটা হালকা পাতলা খাওয়ার অভ্যাস আছে, আর এগুলি কোনো সময় তখন খাইও না, কিন্তু তখন এটা দেখে আমি বসে রয়েছি চুপ করে মেয়েটার সাথে কথা বলেন একটা রুমের ফ্লোরে বসা। তখন ওই দিন ওই মেয়েটার সাথে আমার শারীরিক সম্পর্ক হয় বড় ভাইয়ের, মানে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও আর কি, যে তখন মেয়েটা আমাকে বলতেছে আপনি ঢাকা, আমি ঢাকা আসলে,
এটা নাম কি ছিল,
সাদি আক্তার মৌ,
সাদি আক্তার মৌ, ওকে।
তো মেয়েটা বলতেছে আমাদের বাসায় তো ঢাকা, তো আপনি কোথায় থাকেন, বললাম যে আমি গাজীপুরে থাকি। তো বলছে যদি ঢাকা আসেন তাহলে আমার সাথে আপনি ঢাকায় যান।
তখন কি আপনি রাজনীতির সঙ্গে ছিলেন?
হ্যাঁ, রাজনীতি আমার,
মানে যে বড় ভাইটা আপনাকে নিয়ে গেছে সে কি রাজনীতি করত?
না, সে তখন চাকরি করত,
সে তখন চাকরি করত। আপনার এলাকার বড় ভাই?
হ্যাঁ, এলাকার বড় ভাই, সে একটা চাকরি করত ডিফেন্সে।
ঠিক আছে, তো বলুন তারপর কি হলো
মেয়েটা। তখন আমি যখন কিশোরগঞ্জ তার সাথে আমার সম্পর্ক হলো, তখন সে বলতেছে যে আমার বাসা তো ঢাকা। তো বললাম যে ঢাকা কোথায়, বললো যে চিটাং রোডে। তো আপনি ঢাকা আসবেন, ঢাকা আপনার দাওয়াত রইল। বললাম যে আচ্ছা ঠিক আছে আসবো। তখন ওইখান থেকে আমি বাসায় চলে আসলাম গাজীপুরে। তখন এসে এদিকে আমার ওয়াইফ কিছু বুঝতেছে না, তখন আমি নিজে একটা চিন্তা করতেছি যে এটা আমি কি করলাম, ওকে না জানাই আমি, ওর কাছে কিরকম নিজে নিজে একটা ছোট
গিল্টি লাগছে, অপরাধী লাগছে
যে আমি এটা কেন করতে গেলাম। তখন এর ভিতরে আবার মেয়েটা আমাকে ফোন দেয় ভাই কোথায়, তো বলি যে আমি তো এখানে আছি। তো মৌ জানতো কিন্তু যে আমি মেরিড। তারপর আমি তাকে বলতাম যে তুমি আমাকে কেন বিরক্ত করো, আমি একটা চাকরি করি, আমার একটা সংসার আছে, তুমি এরকম করো কেন। তো বলতেছে আপনি একদিন আমার সাথে দেখা করবেন কিনা বলেন না আসেন। বললাম যে ঠিক আছে, যদি আমি ঢাকায় আসি আমি দেখা করবো। বলছে আচ্ছা ঠিক আছে। তার জুনের দিকে, 2013 সালের জুনের প্রথম সপ্তাহে আর কি, তখন ঢাকাতে আসি। তারপরে মেয়েটাকে ফোন দিলাম যে কোথায়, আমি তো ঢাকা আসছি, আপনাকে সময় আছে? বলছে যে হ্যাঁ আছে। তখন আমাকে নিয়ে গেল একটা গেস্ট হাউসে, ওদের তখন তখন বললাম যে আপনাদের না বাসা আছে? তো ও আমাকে তুমি বলে ডাকে, আমি ওকে তখন আপনি বলে ডাকে আর কি, ওকে আপনি বলে ডাকি যে আপনাদের না বাসা আছে, বলছেন আপনার আপার বাসায় নিয়ে যাবেন, তখন একটা গেস্ট হাউসে কেন নিয়ে যেতেছেন? তখন বলতেছে কাজ আছে, আপনি টাকা আছে সাথে? বললাম যে হ্যাঁ টাকা আছে। বলছে 5,000 টাকা দেন। ওকে আমি রাস্তায় দাঁড়ায় টাকা দিলাম। আমাকে বলতেছে যে আপনি এখানে দাঁড়ায় চা খান, আমি আসতেছি। তো কোথায় সে নিয়ে গেল, আধা ঘন্টা পরে আসলো, আসা যে হোটেল মানে যে গেস্ট হাউসে উঠার কথা ওর পরিচিত, কিন্তু আমি এতটুকু বুঝতে পারি নাই যে এতটুকু নেগেটিভ সাইডটা এটা, আমি মানে
চিন্তা করেন
আমার মেয়েটাকে ভালো লাগতো, মানে ও বলতাম যে এত সুন্দর মেয়ে তুমি, আপনি এটা না করে, এই ব্যবসাটা না করে ভালো কিছু করেন, মানুষ কত কাজ করতেছে, একটা চাকরি করতে পারেন, ভালো একটা ছেলে দেখে বিয়ে করেন, এভাবে আপনি কতদিন চলবেন? তখন ও বলতেছে যে আমার সংসারে তো মা নাই, তো ভালো লাগে না, ঘরে সৎ মা, এই জন্য এগুলি করি, টাকা পয়সা কোনো সমস্যা না,
টাকা পয়সার সমস্যা নাই তারপরে করে,
হ্যাঁ তারপর সমস্যা নাই এগুলি করে। বললাম ঠিক আছে টাকা পয়সার সমস্যা নাই, কিন্তু বিয়ে করলে তো সমস্যার সমাধান শেষ হয়ে যায়, আপনাকে এই কাজটা করতে হয় না, যেটা সমাজের মানুষ নোংরা চোখে দেখে, কাজটা আসলে ভালো না। তখন বলতেছে যে বিয়ে কে করবে, আপনি করবেন? তখন বললাম আমি কি করবো।
ঠিক আছে, কিন্তু ওই ঘটনাটা কি হলো, আপনাকে টাকা দিয়ে আসলো, আধা ঘন্টা পরে আসলো?
ও আধা ঘন্টা পর ও আসছে, আসার পরে ওকে নিয়ে মানে ও যেখানে কথা বলছে গেস্ট হাউস আমাকে নিয়ে গেছে চারতলার উপরে একটা রুমে। তখন আমি বললাম যে এখানে কেন আসলাম, এটা তো গেস্ট হাউস। পরে বলতেছে এখানে আমার এক ভাইয়া পরিচিত, তো তারে বলছি সেই রুমটা তোমার আর আমার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। তখন ও দরজাটা বন্ধ করে ওই দিন আরেকটা আপা আর আরেকটা ভাই আসছে, আপা বলে ডাকে আর কি, আমরা তো কাছে কেউ না।
ওকে,
আসার পরে ওসব আমরা চারজন এই গেস্ট হাউস রুমের ভিতরে, তো ওরা আমি বসে
একই রুমের ভিতরে চারজন,
হ্যাঁ মানে কথা বলতেছে,
ওকে
বলতেছে যে আগে আমরা এখানে বসে একটু কথা বলি, পরে আলাদা রুমে যাবো।
আচ্ছা
ঠিক আছে। তখন আমি বসে রয়েছি, বসার পরে ওরা আপা অবশ্য সবাই বসে রয়েছে, তো দেখতেছি ওরা ই বার করতেছে আপনার যেটাকে ফুয়েল বলে, বাবা খাওয়ার ইয়াবা খাওয়ার যে
ফুয়েল, হ্যাঁ ফুয়েল পেপার,
হ্যাঁ ফুয়েল পেপার। আর ওই যে আমি 5,000 টাকা দিচ্ছি, ওই টাকা দিয়ে 15টা না 16টা ইয়াবা নিয়ে আসছে। তখন আমি দেখে, তখন আমি চিনতে পারি না মানে জিনিসগুলি
ট্যাবলেট,
হ্যাঁ ট্যাবলেট কিনা। তখন আমি বললাম যে এগুলি কি খেতেছেন আপনারা, তো বলতেছে এটার নাম বাবা। তখন বাবা কাকে বলে তখন তো আমি এটাও জানি না। বললাম যে এটা বলে বলতেছে যে আপনি খান, বললাম না আমি এটা খাবো না। ওরা বলতেছে যে না একদিন খেলে দিচ্ছে হবে না, খেতে পারেন। পরে একটা আড্ডায় পড়লে আসলে চার পাঁচ জনে বললে পরে কিছু করার থাকে না, বললাম যাচ্ছে ঠিক আছে আমি অল্প খাবো, তো ওরা দেখাই দিল, তারপরে অত পুরোপুরি খেতে পারি না তখন। তখন ওই দিন সারাদিন ওই গেস্ট হাউসের সাথে কাটাই, ও সারাদিন আমাকে ওই সবগুলাই আমরা চারজনে খেয়ে ফেলছি, ওই প্রথমে আমি খাই। তখন এবার খাওয়ার পরে ওর সাথে সম্পর্ক কথাবার্তা বলে সারাদিন থাকার পরে বিদায় নিয়ে চলে গেছি বাসায়। তার তিন চার দিন পর আবার আমি তখন মানে আমি ওর প্রতি দুর্বল হয়ে যেতেছি, যেখানে সময় কাটা
মানে ওই সময়টাতে আপনাদের মধ্যে আবারও সেই অনৈতিক শারীরিক সম্পর্কটা হয়।
হ্যাঁ,
এবং সাথে আপনি ড্রাগটাও নিলেন। আমরা প্রিয় শ্রোতা ফিরব, এখান থেকেই ফিরব, ছোট্ট একটা বিরতি অপেক্ষা করছে পাঁচ মিনিটের, ঠিক রাত বারোটায় আপনাদের কাছে আবারও ফিরে আসব। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক বাটনে ক্লিক করলেই আপনি পেজটির সারা জীবনের জন্য মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিব্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমাদের সঙ্গে আছেন মামুন, আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। মামুন, আমরা যেখানটায় ছিলাম যে দু তিন দিন পরে মহিলার নাম ছিল মু, তার প্রতি আপনার আলাদা একটা টান আপনি অনুভব করছেন, ওই সময়টা থেকে আপনার স্ত্রী বুঝতো যে আপনি ধরনের একটা সম্পর্কের মধ্যে যাচ্ছেন বা কোনো কিছু আজ করতো কোনো কিছু?
তখন ও এতটুকু বলতো যে তোমাকে আমার কিরকম কিরকম যেন লাগতেছে, পরপর লাগে।
ওই সময়টাতে বলতো যে পরপর লাগে?
হ্যাঁ, ঠিক আছে। আমি ওর সাথে দেখা করে বাসায় যেতাম রাত্রে, তখন আমাকে ও বলতো যে তুমি যেন কেমন যেন হয়ে যেতেছো, আগের মতো তুমি আমার সাথে হাসো না, কথা বলো না, কথা বললেও অন্যদিকে তোমার মন থাকে, তুমি কি ও মানে ও কিছুটা বুঝতে পারতো যে আমার মধ্যে কিছু একটা হইতে যেতেছে এরকম।
ঠিক আছে, বলেন। তারপর
দু তিন দিন পর আবার চলে আসছি এখানে। আসার পরে ও আমাকে বলতেছে যে এদিন না বলতেছে যে কোথায় যাবেন, বললাম যে তোমার আপার বাসায় যাবো, তুমি না বলছিলে তোমার একটা আপার বাসায় আছে ওইখানে। তখন আমাকে নিয়ে গেল রায়ের বাক, ওর একটা আপা, তো আপার বাসায় এই কাজগুলি চলে। দুইটা রুম, একটা ফ্ল্যাট বাসায় দুইটা রুম, দুইটা রুমের ভিতরে এক পাশে ওই আপাটাও আবার মানে এই লাইনের ছিল, তো দেখা গেছে যে ছেলে মেয়েরা গেলে পাশের রুমে আপা জায়গা দিত, ওই আপাটাও আবার ওই ড্রাগসে আসক্ত। তখন আমার কাছে যখন টাকা চাইতো, তখন তো ওই যে আমার বললাম মার্কেটিং করি, প্রতিদিন দেখা যায় 2,000-3,000 টাকা মাঝে মধ্যে আমার থাকে, তখন তো আমার টাকা আছি, তখন আমি টাকা দিতাম ওই আপার
অর্থ সকল, মানে কথা আছে না অর্থ সকল অনর্থের মূল, যখন 2,000 টাকা ছিল পকেটে তখনও সংসারের মধ্যে মায়া ছিল, প্রেম ছিল। এখন প্রতি মাসে প্রায় 60,000 টাকার মতো রোজগার করে, কারণ দিনে যদি 2,000-2,500 টাকা করে আসে, কিন্তু সংসারে অশান্তি ঢুকছে ধীরে ধীরে। বলুন, তারপর?
তখন ওই আপার বাসায় ওর আপা বলতেছে যে মো এরকম ছেলে তুই আর পাবি না, এরকম টাকা পয়সা ওলা, হ্যাঁ ওর তো টাকা পয়সা আছে, অনেক ভালো একটা চাকরি করতেছে, তাহলে তুই একে বিয়ে কর, আমরা আর কিছু না করতে পারি, অনেকদিন খেতে পারবো।
ওর আপা মানে কি আপন আপা? ওটা
না, আপন আপা না।
আচ্ছা, সম্পর্কের আপা?
হ্যাঁ।
আপনাকে এই কথা বলছে
মৌকে? বলতে
মৌকে ওই আপা বোঝাচ্ছে। আচ্ছা,
যে ওর তো যেহেতু টাকা পয়সা আছে অনেক, ও তো প্রতিদিন আসবে না, তুই যদি বিয়ে করে ফেলিস তাহলে ওই সুবাদে হয়তো অনেক টাকা পয়সা তুই নিতে পারবি, আমরা চলতে পারবো, আমরা এগুলো অনেকদিন খেতে পারবো। তো ও আমাকে পরে ফুট করে বলতেছে যে তুমি কি আমাকে বিয়ে করবা? বললাম যে কেন, যে তুমি না আমাকে ভালো হইতে বলছো, আমি ভালো হয়ে যাবো, তুমি যে আমাকে বিয়ে করো। আমি বললাম যে হঠাৎ করে বিয়ে করবো মানে আমি তো আমার কথা বলি না, আমি তো তোমাকে বলছিলাম তুমি ভালো হয়ে যাওয়ার জন্য, আমি তো বিয়ে করছি। তো বলতেছে যে না, বিয়ে করছো মানে দুইটা তিনটা বিয়ে করে না? তখন বললাম যে আমি দুই চার দিন সময় লাগবে, পরে জানাইতেছি। আমি সরাসরি তাকেও না করিনি, তো এখান থেকে আমি চলে গেছি গাজীপুরে। আবার তখন কিন্তু আমি আবার আমার দেশে যাওয়া বন্ধ করে দিয়েছি, এর ভিতরে দেশে যায় না, কারণ এখানে আমি তার সাথে সময় কাটাইতেছি প্রতি সপ্তাহে, আমার দেশে যাওয়ার দরকারই পড়ে না। তো এখানে যেতেছি, ওদিক দিয়ে আবার বন্ধু, আমার বন্ধু জাহিদ আমাকে ফোন দিয়ে বলে যে তুই কোথায়, তুই অনেকদিন ধরে আসস না, তুই কি ঢাকা ঢুকে দৌড়াদৌড়ি করস? বললাম যে না, কারণ আমি জানি যে ওকে যদি এসব জানায় তো ও আমাকে এটা থেকে বিরত করবে। তো আমি তখন আমার বন্ধুকে এড়াই চলতেছি। তখন তার আবার তিন চারজন বোনের ভিতরে আমার ওয়াইফ আমাকে বলতেছে, আখি বলতেছে আর কি, যে দেখো অনেকদিন তো হইলো, এখন টাকা পয়সা তো কিছু জমাইছ, ওই যে আমাদের বিমা ছিল, সমিতি ছিল, ওই যে এক বছর চাকরি করছিল, যে মেয়ে বিয়ে দেওয়ার জন্য যে টাকাটা জমাইছিল ওখানে প্রায় 50,000 টাকা জমাইছিল প্রতি মাসে, তখন 5,000 টাকা স্যালারি পেত, এক বছর চাকরি করছে। তো বলতেছে দেখো আমার কষ্টের টাকা, জীবনের শেষ সম্বল, এই 50,000 টাকা আছে আমার কাছে, আর 50,000 টাকা আমি বোনের কাছ থেকে এনে দিই, আর 50,000 টাকা তুমি দিবা অফিস থেকে, যেভাবে হোক লোন নিবা, মানে অফিস থেকে একটা লোন স্যালারি থেকে কেটে নিত আর কি, এরকম একটা লোন দিত। তো বললাম যে আচ্ছা ঠিক আছে আমি এটা করবো।
কি করবে?
বাড়িতে একটা ঘর করব।
আপনাদের বাড়িতে?
হ্যাঁ, বলতেছে দেখো তোমার আব্বা মা আছে।
এই বুদ্ধিগুলো আপনার মাথা থেকে না এসে আপনার বউয়ের মাথা থেকে?
ওর মাথা থেকে। আমি সবসময় মানে যে ফ্যামিলি
ওর
মাথা থেকে
সাংসারিক ছিল।
হ্যাঁ, তখন হচ্ছে ভালো কথা। তো এর মধ্যে ও 1,00,000 টাকা এনে আমার হাতে দিয়ে দিচ্ছে, তার 2-4 দিন পরে। মানে ওর টাকাটা ছিল সমিতির মধ্যে খাটাইতো আর কি, তো ব্যাংকে টাকা রাখা ছিল না। তো ওর টাকাটা সমিতি থেকে নিয়ে আসছে, আর ওর আপার টাকাটা জমি বিক্রির টাকা ছিল ওর আপার। তো ওইখান থেকে 50,000 টাকা 1,00,000 টাকা নিয়ে ও আমার কাছে দিচ্ছে। তো আমি বললাম যে তুমি রুমে রাখো, আমি যখন বাড়িতে যাই তখন আমি নিয়ে যাবো। তখন আমি বাড়িতে না যাইয়া ফেব্রুয়ারি মাসের 8 তারিখে 2013 ঢাকা চলে আসছি রুম থেকে, 50,000 টাকা আমার সাথে। তখন অফিস থেকে ছুটি কাটায় আমি ঢাকা আসছি। আসার পরে বলতেছে তুমি যাত্রা বাড়িতে আসো।
কে বলছে?
মো বলতেছে, মোয়ের কাছে আসছে আর কি। মানে আমি ওই দিকে ডিসিশন নিয়েছি যে আমি মেয়েটাকে বিয়ে করবো, আমাকে বারবার ফোন দিতেছে।
আপনার পরিবারকে না জানিয়ে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন
যে বিয়ে করবো, ওইভাবে থাকবে, যেহেতু ভালো হয়ে যাবে তো আমি ওকে বিয়ে করবো। মানে এটা একা একা ডিসিশনটা নিচ্ছি।
টাকাও তখন হাতে?
হ্যাঁ, টাকাও যখন আছে। তো আমি এটা মনে করছি যে টাকা যেহেতু আছে আমি দিদিকে যাওয়া আসা করতে পারবো, কোনো সমস্যা হবে না, এরকম একটা ছিল।
মানে আপনার প্ল্যান হচ্ছে এই টাকা আপনি বাড়ি করবেন না, এই টাকাটা আপনি যেভাবে হোক আপনার কাছে রাখবেন, এসব কাজে ব্যবহার করবেন।
হ্যাঁ,
চিন্তা করুন অবস্থা, কতটা ডেয়ারিং সিদ্ধান্ত। ডেয়ারিং সিদ্ধান্ত এই কারণে বলছি, হয়তো কারো কারো কাছে এটা কোনো ব্যাপারই না 1,50,000 টাকা, কিন্তু একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, ওর ফ্যামিলি, ও যেখানে বড় হয়েছে এবং যে দারিদ্র অবস্থার মধ্যে বড় হয়েছে, সেখানে 1,50,000 টাকা কত টাকা? 50,000 টাকা জমাতে গিয়ে এই ভদ্রমহিলাকে সারাটা বছর ধরে পরিশ্রম করতে হয়েছে নিজের মেয়ের জন্য, বিয়ের জন্য জমানো টাকা, এবং আরো 50,000 টাকা সে আরেকজনের কাছ থেকে ধার করেছে, সেটা জমি বিক্রি করা টাকা, আর 50,000 টাকা সে অফিস থেকে তোলার চেষ্টা করছে, সেই টাকাটা হচ্ছে তার স্যালারি থেকে কেটে নেবে। এবং এই হচ্ছে 1,50,000 টাকা, যেটা হচ্ছে ছেলেটা সেই মুহূর্তে সম্বল। অ্যান্ড হি ইজ সাম কাইন্ড অফ অ্যাডিকশন এর মধ্যে আছে, যে অ্যাডিকশনটা ইজ কোয়াইট সেক্সুয়াল অফকোর্স, এবং আরেকটা হচ্ছে পাশাপাশি এই ইয়াবা ড্রাগ ট্রাক নেওয়া, এরকম একটা সম্পর্ক। এখান থেকে সে মারাত্মক রকম ভাবে ভয়াবহ একটা ডিসিশন নিতে যাচ্ছে, সেটা হচ্ছে আরেকটা মেয়েকে সে বিয়ে করবে, এবং আমাদের সমাজে যাকে আমরা যৌনকর্মী হিসেবে চিনি, বুঝুন মানে কতটা রাফ, টাফ এবং ভয়াবহ সিদ্ধান্ত। বাট ইট হ্যাপেন্স ইন লাইফ, এটা ঘটে বলেই জীবনে অনাচার এবং অনেক কিছু নেমে আসে। আমরা একটু সামনের দিকে যাই।
মূলত এবার কারণেই আমি তার প্রতি আরো বেশি আকৃষ্ট
হয়েছেন। জি, তারপর
তো আমি তাকে ফোন দিলাম ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে, যে আমি তো ঢাকা আসবো, তুমি কোথায়? তো বললো যে তুমি সুজা রায়ের ব্যাগ চলে আসো আবার বাসায়। তো ও বলতেছে যে তোমাকে আজকে আসতে হবে না। আমি বললাম যে কেন, তুমি কোথায়? বলতেছে যে আমি তো আমাদের বাসায়। বললাম যে না, তুমি তো তোমাদের বাসায় না, আমি আসবোই, আমি ঢাকা আসতেছি। তো বলতেছে যে ঠিক আছে আসো, আমার আপার বাসায় একজন মেহমান আসছে। বললাম যে কে আসছে? বলতেছে যে আপার ভাই আসছে বরিশাল থেকে। তো বাসায় তো তুমি দেখছো দুইটা রুম, আর আপার ভাই এগুলি পছন্দ করে না, তো সে থাকলে শুধু কথা বলতে পারবা, আমাদের অন্য কিছু খেতে পারবা, কিন্তু আমার সাথে কিছু করতে পারবা না। বললো যে ঠিক আছে, তবু
খেতে পারবো মানে ইয়াবা নিতে পারবো?
হ্যাঁ, ইয়াবা নিতে পারবো না। ওটা ও আমাকে না আসার জন্য বলতেছে, যাতে আমি না আসি। তো আমি বললাম যে না, আমি তবু আসবো। হ্যাঁ, মানে এর ভিতরে আবার তো রাত্রে আমি আসছি, আসার পরে রায়ের বাগ নামার পরে আপনি ওকে ফোন দিচ্ছি যে তুমি কি খাবা। তো বলতেছে যে আপা মিষ্টি খাবে, আমি আঙ্গুর খাবো, ফল ফ্রুটস খাবো, তুমি এগুলো নিয়ে আসো। আমি এগুলি কিনে নিয়ে আপার বাসার গেটে গেলাম। তখন গেটে ঢোকার আগে দেখতেছি যে একটা ছেলেকে 3-4 জন পিটাইতেছে। তখন আমি এটা মনে করছি যে এটা এলাকার লোকালি ব্যাপার। তো যখন আমি বাসায় ঢুকতেছি তখন বাসার গেটটা ভাঙা। তখন আমার কেমন যেন লাগতেছে যে কোন সমস্যা কি এই বাসায় হইল কিনা। তখন আমি ওই বাসায় রুমে যখন ঢুকলাম, তখন ঢোকার পরে আমি দেখছি যে 4-5 জন লোক আছে ভিতরে। ঢোকার সাথে সাথে একজন বলতেছে, স্যার এই ছেলেটাকে অ্যারেস্ট করেনি, মাত্র আসছে। তখন তো আমি মানে হতবাক।
মানে সিভিল ড্রেসে পুলিশ?
হ্যাঁ, বাসায় পুলিশ।
বলুন, টাকা কি সাথে ছিল সব?
হ্যাঁ, টাকা সাথে ছিল।
কত টাকা ছিল?
50,000 টাকা ছিল।
বুঝুন অবস্থা, ঠেলা কাকে বলে, কত প্রকার কি কি সামনে আসতেছে। হ্যাঁ বলেন, তারপর?
তখন আমি রুমে ঢুকে বললাম যে আপনারা যে আইনের যে প্রশাসনের লোক ছিল সে পরিচয় দিচ্ছে, আমি তো বুঝতে পারছি যে প্রশাসনের লোক, তখন আমাকে বলতেছে আমার পরিচয় জিজ্ঞেস করছে কোথেকে আসছেন কেন আসছেন এখানে, মানে আমি তো তারা বাসায় রেড দেওয়ার পরে গেছি। আমি বললাম যে ইনি আমার ফুফু হয়, ও আবার মানে মো আবার আমাকে বলছে যে এই ছেলেটা চেহারা ভালো ছিল দেখতে, একদম অল্প বসে দেখা গেছে, বলছে আমার ভাতিজা, এরকম একটা পরিচয় দিচ্ছে। আমি তার সাথে তো সময় কাটাই, কোন সম্পর্ক হয় নাই। তখন আমাকে বলছে যে তোমার কি হয়, তখন বলছে যে উনি কি বলছে, উনি যাই বলছে উনি তো যেটা বলছে বলছে, আমি বলছি আমার আন্টি হয়। তখন বলছে যে বাড়ি কোথায়, ওর দেশে বাড়ি ছিল রাজশাহী। মানে এই ছোটখাটো দু একটা কথা আগে হইতো যে আমরা গেষ্টে আড্ডা দিয়ে হঠাৎ করে যদি এরকম সমস্যা পড়ি, আলাদা আলাদা সময় জিজ্ঞেস করে, পরিচয় জিজ্ঞেস করে, তুমি এটা বলবো আমি এটা বলবো। তখন ওইখানে ঢোকার পরে ওই যে বাইরে যে ছেলেটাকে পিটাইতেছে ওইখানে পুলিশ মারতেছে আর কি, পুলিশে পিটাইতেছে ছেলেটারে। যখন পুলিশে বাসায় রেড দেয় ছেলেটা দরজা ভাঙ্গা গেট ভাঙ্গা পালাতে চাইছিল। তখন আমি বললাম যে আমার আন্টি হয়, তো বলছে যে ঠিক আছে আন্টি হয়, আপনার আন্টি দেখেন কি কি করছে।
আচ্ছা
ঠিক আছে, মানে ওইখানে যে রিকোভারি গুলো যে পাইছিল ওইগুলো আমার দেখাইতেছে।
ওকে
হ্যাঁ, তখন আমি বললাম যে কি ব্যাপার, আজকে না এখানে ওর ভাই আসছে, আপার ভাই আসছে তুমি বললা, তাহলে ওই ছেলেকে।
ওকে
তো বলতেছে ওই ছেলে আত্মীয় হয়, আত্মীয় হয় মানে আপার ভাই বলছো আমাকে আসতে নিষেধ করছো, তাহলে এই ছেলেটা আত্মীয় হয় মানে এটা কি ধরনের কথা, আর বাসায় পুলিশ এইভাবে তোমরা আমি আসার আগে তুমি বাসায় কি করছো যে পুলিশ এখানে রেড করছে তোমাদের কাছ থেকে এতগুলো পাইছে, তুমি এটা করলা কেন। তখন আমাদেরকে থানায় নিয়ে গেল, থানায় নিয়ে যাওয়ার পরে আমি আবার যে ওই স্যারকে বলতেছি স্যার দেখেন আমি তো কিছু করি না, আমি তো পরে আসছি, তো আমার আন্টি হয় আমি আসছিলাম অন্য একটা কাজে। তখন বলতেছে ঠিক আছে আপনাকে ছেড়ে দেওয়া হবে, সমস্যা নেই। তো থানার ভিতরে নিয়ে আমাকে আবার ছেড়ে দিচ্ছে,
থানার ভিতরে নিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছে,
তাহলে আমাকে বলতেছে যে আপনি চলে যান, যেহেতু আমাকে ওই স্পটে পাইনি পরে আসছি, আমাকে থানাতে ছেড়ে দিল যে আপনি চলে যান। আমি বললাম যে আমি চলে যাবো, মেয়েটাকে ছেড়ে দেওয়া যাবে, বলতেছে না মেয়েটাকে ছেড়ে দেওয়া যাবে না, মেয়েটাকে ছেড়ে দিবেন না। তো আমি আবার টাকার কথা বলতেছি যে আপনাদের টাকা যত লাগে আমি দিয়ে মেয়েটাকে ছেড়ে দেবেন, বলতেছে না টাকা নিয়ে মেয়েটাকে ছাড়া যাবে না, আপনি চলে যান।
মানে মৌ কাটকে দিয়েছে।
হ্যাঁ, মৌ সহ ওই যে আরেকটা ছেলে যে ছিল ওর ভাই পরিচয় যে ছেলেটা,
আলটিমেটলি ভাই না,
ভাই না
মানে তার ক্লায়েন্ট,
আমার মতো একজন
ক্লায়েন্ট।
পরে জানতে পারছি মানে থানার ভিতরে যায় যখন আমি জিজ্ঞেস করছি সেই ছেলেটাকে, ওর আপাকে জিজ্ঞেস করছি যে আপা এই ছেলেটা কে, তখন আপা বলতেছে যে মৌ নিয়ে আসছে কিশোরগঞ্জ থেকে ছেলেটাকে, আমার বাইনি। তখন আমি বললাম যে তুমি এত মিথ্যা কথা বললা, আমি এত কিছু জানার পরেও তুমি এই কাজগুলি করো, এটা জানার পরেও আমি তোমাকে বিয়ে করবো কথাবার্তা বলতেছি, এখন তুমি এই মুহূর্তে তুমি এই কাজটা কেন করলা। তখন বলতেছে যে না ওর সাথে আমার আগে থেকে সম্পর্ক ছিল, এমনিতে ও আসছে শুধু তোমাকে দেখার জন্য যে তুমি আমাকে বিয়ে করবা, তো এই জন্য তোমাকে দেখানোর জন্য নিয়ে আসছি। মিথ্যা কথা কেন বলছিল তাহলে, যে ও আপার ভাই, আমাকে সত্য কথা বললে তো আমি বুঝতে পারতাম না, আসতাম কিছু মনে করতাম না, আর আজকে এই সিচুয়েশনের পরিচয় মানে পরিস্থিতিটা হইতো না, তো আমি থানা থেকে যাবোই না মানে ওকে না নিয়ে এরকম করতেছি, আমারও খুব খারাপ লাগতেছে ওর জন্যই শুধু। তো রাত্রে দুইটার সময় আমি চলে গেলাম রায়বাদ থেকে, এটা রায়বাদ থানাতে রাষ্ট হয়েছিল, রাত্রে দুইটা বাজে আমি চলে গেছি সফিপুরে গাজীপুর,
যেখানে
আমার বাসা ছিল। বাসায় যেহেতু আমি ঘুমাতে পারিনি সারা রাত্রিতে, ওইদিকে 50,000 টাকা থেকে অলরেডি আমার 10,000 টাকা খরচ হয়ে গেছে। আমি আসার আগে ওই যে অ্যাবাকিনের যে টাকাগুলি লাগতো সব টাকাগুলি আমি দিতাম।
ওকে
তো বাসায় যা সারা হচ্ছে আমি তখন আর ঘুমাইতে পারিনি। তখন আখি বলতেছে তুমি এত রাত্রে কোথা থেকে আসছাম, বললাম যে ঢাকায় গুলশানে গেছিলাম, কিছু প্যাকেজ পাঠাতে হয়তো ওই জন্য দেরি হয়েছে। আমি আবার ভোরবেলা সকালে ওইটা অফিসে আসলাম, অফিসে আসা ওই টাকা চলে সাদার আমার সাথেই।
আচ্ছা
অফিসে আসা এদিকে আবার একজন বলতেছে যে থানা থেকে ছাড়াইতে পারবো, তুমি টাকা যদি দিতে পারো। আমি বললাম যে কত টাকা লাগবে, বলছে 20,000 টাকা দিলে ছেড়ে দিবে, একজন দালাল আর কি। তখন আমি বললাম যে ঠিক আছে ভাই আমি টাকা দিতেছি, আপনি বিকাশ নাম্বার দেন, অফিসের থেকে ওইখান থেকে আরো 20,000 টাকা আমি বিকাশ করে দিচ্ছি।
আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন, ধরা পড়লো মেয়েটা আপনার সাথে মিথ্যা কথা বলছে, তারপর আপনি মেয়েটার পিছনে এইসব কষ্টার্জিত অর্থ যেটা আপনার বউ আপনাকে দিয়েছে, তার জমানো অর্থ, কষ্ট করে তিল তিল করে জমানো অর্থ আপনি কেন দিচ্ছিলেন? এই প্রশ্নের উত্তর আসলে নেই, যদি আমি প্রশ্নটা করেছি শুধুমাত্র যারা শুনছেন তাদের জন্য, কারণ অনেকের মনেই মনে হতে পারে যে শুনে যাই, এই প্রশ্নগুলো উদয় হলেই আসলে এই কাজগুলো থেকে বোধহয় দূরে থাকা সম্ভব। যখন আমরা এই কাজগুলো করি সামহাও আমাদের বিবেকটা ঘুমিয়ে থাকে, আমাদের বিবেকটা আসলে জাগ্রত থাকে না। ভেরি আনফর্চুনেট। হ্যাঁ,
আমার কাছে এটা মনে হচ্ছে যে পরে সব ঠিক হয়ে যাবে,
পরে সব ঠিক হয়ে যাবে, দিস ইজ দ্য ফ্যাক্ট, বাট আসলে ঠিক হয় না। আগান সামনের দিকে। তারপর
তখন ওই লোককে আমি আরো 20,000 টাকা দিলাম যে মোকে থানা থেকে ছাড়ানোর জন্য। বাট ওইখান থেকে থানা থেকে ছাড়ায় নাই, টাকা তো 20,000 নিয়ে গেছে, ওনাকে আর আমি কোথায় পাবো? আমি তখন ঢাকা তেমন কিছু চিনিও না এই ছেলে। তখন আমি কোর্টে চলে গেলাম, অফিস থেকে একটা কিছু বললাম যে আমার সমস্যা, আমার ঢাকা যেতে হবে। তো আমি চলে আসছি কোর্টে। তো কোর্টে এসে ওইখানে মোহরির নাম্বার দিয়ে দিয়েছিল থানা থেকেই, মোহরির সাথে কথা বললাম, এখান থেকে তার জামিনের যে টাকা পয়সা, তিনজনের যে টাকা পয়সা, এখানে দিলাম আরো প্রায় 8-9,000 টাকা। তো দেওয়ার পরে জামিন হয় নাই, 2 দিনের জেল হয়েছে মোর সহ ওই আপা আর ওই ছেলেটা সহ।
2 দিনের জেল?
হ্যাঁ। তখন তাদের কুটির ভিতরে তাদের খাবার পানি যা কিছু দেওয়ার সবকিছু আমার টাকা দিয়ে দিচ্ছি। তারপরের দিন আমি আবার ঢাকায় আসলাম, রাত্রে আসার পরে পরের দিন 12টার দিকে বের হয়েছে, বের হয়ে ছেলেটা চলে গেছে কিশোরগঞ্জে, আপা আপার বাসায়, ও ওর বাসায় চলে গেছে। তো ফেব্রুয়ারি 14 তারিখ আবার বছর ঘুরে আসছে। তো ওই দিন ঢাকায় আমি, এদিকে আমার অলরেডি 40,000 টাকা খরচ হয়ে গেছে যে এই ঝামেলাগুলো দূরাচ্ছে।
তো আপনার বউ আপনার কাছ থেকে টাকার হিসাব তো ছিল না?
না, ও আমাকে বলছে যে টাকা 50,000 নিলে কি করছো?
50,000
টাকা আমি ব্যাংকে রেখে দিচ্ছি, যে আমার টাকা তুলতে আরো দেরি হবে, তো এক মাস লেট হবে, তো এই টাকা ঘরে রেখে কিলাম, টাকাটা ব্যাংকে থাক। বলছে যে তাহলে এই 50,000 শুধু রাখলে কেন, আরো 50,000 আছে ওইটা পুরা ঢুকিয়ে রেখে দাও। আমি বলছি আচ্ছা একটু পরে এটা থাক না, সমস্যা নেই। তো বলতে আচ্ছা ঠিক আছে। তো ফেব্রুয়ারির আমি আমার ওয়াইফকে আবার কোনো কিছু বুঝতে দিতেছি না যে আমি প্রতি এতটাই হইতেছি,
কিন্তু
ও কেন জানিস বারবার আস করতে পারতেছে যে আমার মধ্যে সমস্যা, চলাফেরা উল্টাপাল্টা হইতেছে। ফেব্রুয়ারি মাসে ঢাকায় আসলাম, 14 তারিখে ফেব্রুয়ারির। তো আসার পরে বলতেছে, আমি বলতেছি আমি তোমাকে আজকেই বিয়ে করবো, মোকে বলতেছি এর ভিতরে ফোন দিচ্ছে, তুমি অনেক উল্টাপাল্টা করতেছো, তুমি যেহেতু ভালো হবে আমি তোমাকে বিয়ে করবো, বলতেছে ঠিক আছে তুমি আবার যাত্রাবাড়িতে চলে আসো। যাত্রাবাড়িতে আসলাম, ওই 10,000 টাকা তো পকেটে আসছি 50,000 টাকা থেকে, ওইখান থেকে আবার যে বাকি যে 50,000 টাকা আমার রুমে ছিল ওইখান থেকে আরো 35,000 টাকা আমি নিয়ে আসছি পকেটে করে। নিয়ে আসা ওই যে আপাটা ছিল, বড় আপাটা ছিল আপার বাসায়, আপা ওকে বুদ্ধি দিতেছে যে বিয়ে যেহেতু করবি, কাবিন দিবি বেশি করে, কুড় মেস করে বিয়ে করবি, যে পরে যাতে তোকে রাইখা না যেতে পারে।
এটা কে বুদ্ধি দিচ্ছে?
ওই আপা
ওকে বুদ্ধি দিচ্ছে, মোকে?
হ্যাঁ, মোকে বুদ্ধি দিচ্ছে।
আচ্ছা।
তো আমি আবার আসার পরে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করবো কুড মেস করে, আর 5 লক্ষ টাকা কাবিন দিতে হবে।
এই মেয়েটার ফ্যামিলি সম্পর্কে তখন জানতেন আপনি?
ফ্যামিলি সম্পর্কে আমি তাকে যতটুকু জিজ্ঞেস করতাম সে আমাকে বলতো যে তার ভাই, বড় ভাই বিদেশ থাকে, তারা 3 বোন, তার সংসারে সৎ মা আপন মা নাই, আর তার বাবা ব্যবসা করে।
আপনি দেখেননি মানে ওর কাছ থেকে ও যা বলেছে তাই শুনেছেন?
যা বলতো আর কি, যেটা বলতো যে আব্বা ব্যবসা করে আমাদের বাসায় চিটাং রোডে। হ্যাঁ, মানে ও যে ফ্যামিলি কি অবস্থা, মানে ও আমাকে ভালো করে মেয়ে হিসেবে তুলে ধরছে আমার সামনে আর কি পরিচয়। তখন আমি ওদিকে আর ফ্যামিলির দিকে আমার জানার আগ্রহ করি নাই, যেহেতু আমি ওকে পাইতেছি ফ্যামিলি, আমি তখন এটা খুঁজতে যাইনি আর কি, ও আমাকে এটা এড়াই চলতো সবসময়। তখন ওই দিন রাত্রে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আমরা জোরাইন পুস্তকালয়ের এখানে একটা কাজী অফিসে ওইখানে গেছি। তো ওইখানে যাই, মানে কুড ম্যারেজ কিভাবে করতে হয় কাজের সাথে কথাবার্তা বলে গেছি সবের সাথে। তো 5 লক্ষ টাকা কাবিন দিয়ে ওই রাত্রে আমি ওকে বিয়ে করে ফেলি।
চিন্তা করুন অবস্থা, জাস্ট থিঙ্ক যে মানুষ জেনে শুনে কিভাবে বিষ পান করে। আমরা এই পর্যায়ে আরেকটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 তে, আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি। আজকে এখানে জীবনের অপ্রিয় সত্যগুলো বলার জন্য আমাদের এখানে এসেছেন মামুন, তার কাছে আমরা আবারও ফিরব। 4 মিনিটের ছোট্ট একটা ব্রেক নিতে চাই, আর যারা ওকে নিয়ে কিছু বলতে চান, ওর সঙ্গে যোগাযোগ করতে চান, কিছু ওর সঙ্গে দেখা করতে চান বা হোয়াট এভার ইট ইজ কানেক্ট হতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj। পেজটি আছে আরজি কিবরিয়া নামে, এন্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি ইভেস্টির মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি মাত্র 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেকবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর জি কে প্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং মামুন তার গল্প বলছে, কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। জি, বিয়ে করে ফেললেন, রাইট? হ্যাঁ বলুন। তারপর
বিয়েটা হয়েছে, ওদিন কোনো পুরুষ সাক্ষী ছিল না, মহিলা সাক্ষী। তো কাদের সাহেব বলতেছে যে মেয়েদের সাক্ষীতে তো বিয়ে হয় না। বললাম যে আপনি এটা ম্যানেজ করে নেন, দুজন সাক্ষী পরে দিয়ে দেন, কিন্তু আমাদের বিয়েটা আজকে পরিয়ে ফেলেন, বা যে কোর্ট ম্যানেজের যে কাগজগুলি কমপ্লিট করতে হয় ওইগুলি আপনি সেরে ফেলেন, পরে না হয় সাক্ষী নিয়ে আসবো। তো আজকে যেহেতু আসছি, তো পরে কাজের সাপ ওইভাবেই একটা লোক ডেকে নিয়ে এসে আমাদের বিয়েটা ওইভাবেই পড়ায় দেবে এখানে। যে মুহূর্তে কাজের সাপ বিয়েটা পড়াইতেছিল, তখন আমার ওয়াইফ আখি,
আপনি কি কাজীকে বলেছেন যে আপনি একটা বিবাহিত অলরেডি?
না, এটা কাজী
তাহলে বিয়ে হবেই না, মানে বিয়ে হয় কেমনে আসলে?
তখন ওইদিকে আখি আবার ওই সময়টাতে প্রচুর পরিমাণে ফোন দিতেছে আমারে। আমি একটা জিনিস দেখছি ওর ভিতরে, আমি যখনই
কোনো একটা কিছু করেন ও আপনাকে মেমোরি করে বা রিকল করে, রাইট?
হ্যাঁ, এর আগে যখন অ্যারেস্ট হইলাম ওই বাসাতে, যখন হ্যান্ডকাপ লাগাইছে, তখন আমি ফোন বের করে দেখি যে ওর ফোন আসতেছে বারবার। তখন ওই অবস্থাতে মানে আমি কথাই বলতে পারতেছিলাম না, যেটু বিষয়টা তো আমি মনে মনে জানি, আবার মৌ কিন্তু জানতো, কিন্তু আমি ওকেও শেয়ার করি নাই যেভাবে আখি ফোন দিতেছে আমাকে। তো বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে সন্ধ্যার দিকে আমাদের বিয়েটা হয়। বিয়ে হওয়ার পরে যে পুস্তকালা যে মার্কেটটা আছে ওইখানে জোরানে, ওইখানে যে ওকে আমি একটা গোল্ডেন রিং দিই 12,000 টাকা দিয়ে। তখন তো টাকা আছে আমার কাছে, 5 লক্ষ টাকা কাবিনে, ওইখানে কাজী সাপড়ে দিই 10,500 টাকা। ওইখানে আমার 20,000 টাকা ওকে, ওই দিন আমরা আবার হোটেলও থাকি গেস্ট হাউসে। তো এভাবে আমার টাকাগুলি ওইখানে প্রায় সব মিলে দেখা গেছে যে 70,000 টাকা আমি ভেঙে ফেলছি। বাসায় আসছে 15,000 আর আমার সাথে আসছে 15,000 টাকার মতো। তখন মানে যখন টাকা আমার শেষ হইতেছে, তখন আমার একটা জিনিস ভালো লাগতেছে, মানে এটা করতেছি না যে আমি তো চাকরি তো আসছে, আমি তো টাকা ইনকাম হইতে আছে, আমি এটা পরে ম্যানেজ করে নেব, তখন এটাই কাজ করছে আমার মাথায়। বিয়ের পরের দিন আমি বাসায়, এটা 2013 ফেব্রুয়ারির 16 তারিখের সময় মতো, 15-16 তারিখে, তো 14 তারিখে আমাদের বিয়ে হয়েছে। তো বাসায় যাওয়ার পরে, বাসায় যাওয়া তখন আমার যে আখি কান্নাকাটি করতেছে, তুমি কান্নাকাটি করতেছে কেন? তখন বলতেছে যে আমার যেন শরীর কেমন কেমন লাগতেছে, আমি কিছু খেতে পারতেছি না। তো পাশের রুমের আরেক ভাই বলতেছে, হ্যাঁ তোমার তো এটা ভালো লক্ষণ না, তোমার তো সম্ভবত তুমি সন্তান সম্ভব।
এটা কি মানে আখির আপনার প্রথম স্ত্রী?
হ্যাঁ, এটা আমার বিয়ের পরের দিন আমি জানতে পারি যে সে যে প্রেগনেন্ট আর কি। তখন এটা নিজে নিজে বুঝতেছি যে আল্লাহ আমি এটা কি করলাম, এদিকে আমার এই স্ত্রীর গর্বে আমার সন্তান, আবার ওইদিকে আমি আরেকজনকে বিয়ে করে ফেললাম, মানে আমি আফসোসও করি আবার এদিকেও টানও থাকে, নিজে নিজে এটা আফসোসও করি আবার টানও থাকে। তখন এখানেও ঢাকা যাওয়া আসা করি, ওইখানে চাকরিও করতেছি, ওকেও সময় দিতেছি। তো মার্চ এদিকে আমার টাকাও কিন্তু প্রায় শেষ। তখন ও আমাকে বলতেছে, মো আমাকে বলতেছে যে দেখো বিয়ে হয়েছে, তার 10-15 দিন পরের কথা আর কি, মো বলতেছে যে দেখো বিয়ে হয়েছে, এখন আমি এইভাবে থাকতে পারবো না। মানে ও প্রায় সময় আমাকে ফোন দেয়, ফোন দিয়ে কান্নাকাটি করে, বললাম যে কেন কান্নাকাটি করতেছো, আমি মরে যাবো, ই করবো সে করবো কেন? বলে যে আমার তো সৎমা গড়ে সারাক্ষণ জগলা লাগে, ওরে ও আমার দেখতে পারে না, আমি ওরে দেখতে পারি না, আমি থাকবো না, তোমার কাছে নিয়ে যাও, আগে না হয় আমি এদিক সেদিক যাইতাম, আমার কাছে টাকা পয়সা থাকতো, চলতে পারতাম, এখন আমি চলি কেমনে? কেমনে চলবো মানে, তুমি না বলছো তোমার বাপের বাড়ি ওইখানে, তোমাদের টাকা পয়সা আছে, বাহির বিদেশ, তো একটা মেয়েকে একটা ফ্যামিলি 2-4 মাস বসা তুমি খাওয়াতে পারে, আর তোমার যে টাকা পয়সা লাগে কাপড় চোপড় সেগুলি তো আমি দিতেছি তোমাকে যখন যা লাগে, তো তুমি ওইখানে থাকো, আমি বাসা বলতেছে না যে আমার তুমি টাকা দাও, মিরপুরে একটা বাসা নিব, তুমি শুধু প্রতি সপ্তাহে আসবা, ওইখানে আমি আর আমার আপা থাকবো, ওই যে ওই আপাটা। তখন আমি চিন্তা করতেছি যে আপা তো খারাপ মানুষ, আমি টাকা দেবো বাসা রাখবে, আপা থাকবে, আমি যখন না থাকবো তারা তো বাসা ঝামেলা করবে। তখন তারপরে আমি ওকে টাকা দিচ্ছি 6,000 টাকা, বলতেছি যে বিকেল বেলায় আমি বাসা অ্যাডভান্স দিতে আসবো, যাচ্ছি ঠিক আছে। তো রাত্রে বলতেছে আমি বাসা দেখে আসছি, অ্যাডভান্স দিয়ে আসছি 3,000 টাকা। আচ্ছা ভালো করছে, বাসা কোথায়? বলতেছে রামপুরা। আচ্ছা ঠিক আছে, তো আপাকে আনার দরকার নাই, আমি যখন আসবো তখন ওই বাসায় তুমি আসবা, আনা তো বাসা ফুল সপ্তাহ তালা মারাই থাকবে, সমস্যা নেই, বন্ধ থাকবে। বলছে আচ্ছা ঠিক আছে। তো এটা ফেব্রুয়ারি মাস শেষের দিকে কথা, মার্চ মাসে আমার অফিসে সমস্যা হয়, ওইদিকে আমার 15,000 টাকা ছিল, এটা আমি ওকে দিয়ে দিছি, এদিক থেকে কোনো টাকা পয়সা নেই। তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমার অফিস থেকে চাকরি রিজাইন করছে।
চাকরি?
হ্যাঁ।
বিয়ে করলেন, বাচ্চাও আসতেছে।
হ্যাঁ, এটা এক মাসের মধ্যে এই কাহিনীটা
সবগুলো একসাথে করতেছে,
একসাথে
চাকরিতে রিজাইনও করলেন।
হ্যাঁ, চাকরি তো রিজাইন করছে, তখন বাসায় যায় আমি আমার ওয়াইফকে বুঝতে দিই না, একে বুঝতে দিই না যে আমি চাকরি ছেড়ে দিয়েছি। বললাম যে আমার কিছুদিন ঢাকা থাকতে হবে, তো আমি বাসায় এই জন্যই থাকতেছি না যে অফিস না গেলে তোমার জিজ্ঞেস করবে যে ভাই আপনি অফিসে যান না কেন। তো চিন্তা করলাম যে তোমার ঢাকা বাসা আছে, তো আমি ওইখানে যাই কিছুদিন থাকি। তো এর মধ্যে আমি আরো 8-10 হাজার টাকা হাওলাত করে নিয়ে আসলাম আর এক লোকের কাছ থেকে, কিভাবে টাকা দেন পরে আপনাকে দেখতেছি। তো আমরা টাকা দিচ্ছি, ভালো সম্পর্কে ছিল ওইখানে। টাকা দেওয়ার পরে আমি সুজাওয়াকে বললাম যে আমি তো বাসায় আসতেছি, তুমি না বাসায় রাখছো, তো এই আজকে চলে আসতে হবে, আমার তো চাকরি ছেড়ে দিচ্ছি আমি। তো আমি বলতেছি কোনো সমস্যা নেই, তুমি চলে আসো। আমার কাছে ঠিক আছে, আমি চলে আসতেছি। আসার পরে আমি আয়সা দেখি আমার বলতেছি যে তুমি, আমি বললাম যে কোথায় আসবো, বলছি যাত্রাবাড়ি। আমি যাত্রাবাড়ি কেন, বাসায় রামপুরায়, আমি যাত্রাবাড়ি কেন আসবো, বলতেছে যে না ওইখানে বাসা তো রাখি নাই। রাখো নাই মানে? আচ্ছা আমি আসেনি, পরে কথা বলি। তো এখানে আসলাম যাত্রাবাড়ি, দেখা করলাম যে কি ব্যাপার, টাকা দিলাম বাসা রাখার জন্য, এখন বলতেছো বাসা নাই। তখন মানে আমি হাসতেছি আর কথা বলতেছি ওর সাথে। তো বলতেছে যে টাকা দিছো, টাকা তো আমার আব্বুকে দিচ্ছি। আমার টাকা তোমার আব্বুকে দিছো মানে? বলতেছে যে 6,000 টাকা আব্বু আমার কাছে দেখছে, দেখে মনে করছে এটা আমার টাকা, নিয়ে গেছে। বললাম যে তোমার আব্বু টাকা নিয়ে গেছে মানে? বুঝছি না। আচ্ছা ঠিক আছে, আমি হেসে দিছি, এখন তো বাসা লাগবে, বাসা কি করবা, আমি তো কিছুদিন থাকবো এখানে, 1-2 সপ্তাহ থাকবো। তখন বলতেছে যে বাসা নেওয়া যাবে। তখন সে মৌচাকে আমাকে যাত্রাবাড়িতে বসায় রেখে মৌচাকে যায় একটা বাসা রাখছে ওইখানে। তো বিকেল পর্যন্ত আমি এখানে ওয়েট করছি। ওদিক থেকে তো আমার ওয়াইফ ফোন দেয় আমাকে, তুমি কোথায়, ওকে বলি যে আমি ঢাকায় কাজে আছি। মানে দিনের মধ্যে 3-4 বার আমাকে ফোন দিয়ে খাইলাম কিনা, নাস্তা করলাম কিনা, কি করতেছি। তো আমি বরাবরই আমাকে ফোন দিতেছে আর আমি ওর সাথে মিথ্যা কথা বলা শুরু করছি আর কি, যে আমি ই করতেছি সেই করতেছি। তখন ওই দিক থেকে বিকেলবেলা বাসায় যাই, উঠলাম। বাসায় ওঠার পরে আমার কাছে আরো কিছু টাকা ছিল, 5-6 হাজার টাকা দিয়ে মানে বাসার কিছু আসবাবপত্র এগুলি কিনে নিয়ে আসলাম। তো রাত্রে ও আর আমি একসাথে যখনই মানে একসাথে রাত্রিতে থাকা হয়েছে, আমরা কখনো মানে এবার ছাড়া থাকতে পারিনি। হ্যাঁ, এটা আমাদের লাগতো, এটা না থাকলে ঝগড়া হতো। তখন ওর বললাম যে আচ্ছা দেখুন তো চাকরি ছেড়ে দিচ্ছি, এখন কি করা যায়। তখন ওই দিন যেদিন বাসায় উঠছে ওই দিন আবার ওর আপা বা আমাদের বাসায় গেছে যায়, প্রায় 40-45 পিস এবার দিয়ে আসছে, এগুলি তোমাদের কাছে রাখো। তখন আমি আবার মৌকে বলতেছি তুমি এগুলি কেন রাখো, খাও ঠিক আছে, 2-4 পিস আমরা খাইতে পারি, কিন্তু এতগুলি রেখা কি লাভ, এগুলি কেন রাখো, টাকা দিতে হবে না? বলতেছে না তুমি বুঝবো না এটা। তখন আমি তাদের এলাকায় থাকি, খুব দুর্দান্ত শহর ছিল, মানে দেখতে অনেক বড় সড়ো, মানে এটা আমি তার রূপটা পরে বুঝতে পারছি আর কি ধীরে ধীরে। তখন আমার বলতেছে তুমি এটা বুঝবো না? আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি বুঝবো না, তুমি খাও এগুলি রেখা দেবো, সমস্যা না, খেতে পারবো। তো এইভাবে আমি 1 সপ্তাহ রয়ে গেলাম একাধারে। তখন ওদিকে আমার যে আখি প্রথম ওয়াইফ, সে তো বারবার প্রতি রাত্রে কান্নাকাটি করে ফোন দিয়ে, তখন আমি মাঝে মধ্যে বাসা থেকে বের হয়ে যাও, সাথে কথা বলি যে তুমি চিন্তা করো না আমি আসতেছি সে আসতেছি, মানে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে ওকে বুঝাই
দেয়। বাসা থেকে বের হতে হতো কেন, কারণ আপনার স্ত্রী তো জানতো, মানে দ্বিতীয় স্ত্রী তো জানতো যে আপনার প্রথম স্ত্রী আছে, ওর সামনেই বলতেন।
হ্যাঁ না, তারপরে আমার কথাগুলি আমি মানে ওকে যে ওরে তো বলছি যে আসছে ওর কাছে আমি যাবো না, কিন্তু ও বলতেছে যে ওর কেরাইখা তুমি এখানে থাকো,
মানে প্রথম স্ত্রীকে ছেড়ে এখানে থাকো।
হ্যাঁ, পরে ওই চাপটা আমাকে দেয়।
কেবল তো শুরু, হ্যাঁ বলেন, তারপর
ওই চাপটা আমাকে আস্তে আস্তে দিতেছে যে ওর সাথে কথা এখন সে আর সহ্য করতে পারে না বিয়ে হওয়ার পরে। তখন আমি ওর সাথে বাইরে যাই, আমি তো কথায় মানে কথা বলতে থাকি যে আমি আজকে না কালকে আসবো। তো 1 সপ্তাহ পর আবার গেলাম বাসায়, ছুটিপুরে আমি যেখানে থাকতাম, যাওয়ার পরে তখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। ও এখানে বসে আমি সব টাকা খরচ করে ফেলছি। তো ওকে বললাম যে মো টাকা লাগবে, কিছু টাকা দাও। তো আমাকে বলতেছে যে টাকা তো নেই, টাকা আমি কোথেকে দিব। তখন বললাম যে আমি তোমাকে এত এত টাকা পয়সা দিলাম যখন চাইলাম, এখন আজকে আমি তোমাকে হঠাৎ করে বললাম 500 টাকা দাও, আমি আমাকে এটা দিতে পারবো না, বুঝলাম না বিষয়টা। তখন সে আমার বলতেছে যে বুঝবা কেমনে, যখন খাও তখন তো খেল থাকে না, এখন টাকা নাই, এখন আমার বলতেছে টাকা দেওয়ার জন্য। আচ্ছা দেখি। তো বাসা থেকে আমাকে বলছে তুমি এখানে থাকো, ও এর ভিতর থেকে 1 সপ্তাহ এখানে থাকার পরে যেদিন আমি চলে যাবো, এর আগের দিন বলতেছে আমার বাসা থেকে এই আমার ছোট ভাই আছে আরেকটা মেহমান আসবে সাথে। বললাম যে মেহমান? বলতেছে আমার বোনের দুটা মেয়ে আসবে আর আমার ভাই আসবে, সাথে আরেকটা মেহমান আসবে। আমি বললাম যে মেহমান মানে বুঝি নাই, মেহমান কে? বলতে আসলেই দেখবা। তো বাসায় বসে দিচ্ছি আমি, তো সকালবেলা আসছে, এবার সাথে আসার পর দেখি যে ছোট ছোট 4টা বাচ্চা আসছে, একটা বাচ্চা 12 বছর বয়স হবে ছেলে, আর একটা ছেলে 7 বছর, আর দুটা মেয়ে 4 বছর এরকম হবে, পিচ্ছি পিচ্ছি একদম। তো আমি বললাম যে এরা কারা, পরিচয় করাই দিতেছে। ওর মধ্যে একটা ওর ছেলে আমাকে পরিচয় করাই দিতেছে যে এটা আমার ছেলে। এখন বাচ্চাদের সামনে তো খারাপ আচরণ করাটা যায় না, তখন আমরা কিছু বলি নাই। ছেলে তখন ওই ছেলেটা হয়েছে আমাকে আব্বু ডাকতেছে, আব্বু কেমন আছে?
কার ছেলে?
ময়ূর ছেলে, ময়ূর একটা ছেলে আছে, সেটা গোপন।
মানে এটা সে গোপন করেছে?
হ্যাঁ।
গোপন মানে কি, বিয়েতে গোপন করেছে বোধ হয়?
না, ওইটা গোপন করছে।
বাচ্চার কতটুকু বয়স? ছোট না
ছেলেটার? 6 বছর বয়স।
তারপর
হচ্ছে বাদন। তখন আমি কিছু বললাম না, আমি ওই ছেলেটাকে বাচ্চাদের সাথে ভালো আচরণ করলাম, কথা বললাম, তাদেরকে বাইরে নিয়ে অনেক কিছু কিনে দিচ্ছি খাবার। কিন্তু যখন বাসায় চলে যায়, বাসায় চলে যাওয়ার পর আমি মুখে জিজ্ঞেস করলাম যে এখানে বসো, তো ও মানে কিরকম একটা ভয় ভয় পেতেছে আমাকে। আমি বলতেছি যে সবকিছু বলতে পারলাম, আমি তোমার এত বড় একটা সমস্যা জানা, তোমাকে যদি একটা খারাপ রাস্তা দেখে আমি বিয়ে করতে পারি, তাহলে তোমার একটা ছেলে আছে, এটা তুমি গোপন কেন করছিলে?
আগে একটা বিয়ে হয়েছে, সেটাও তুমি গোপন করেছো?
বিয়ে হয়েছে, ছেলে আছে, এটা কেন গোপন করলা? তাহলে সত্য কথা বললে হয়তো আমি কিছু বলতাম না, কিন্তু এটার একটা কষ্ট তুমি দিয়ে আমাকে দেয়া কেন দিলা? তো বলতেছে যে এটা আমাকে, আমি নিজেও বলি নাই, আমার আপা আমাকে বলছিল যে এটা জানাইলে হয়তো বিয়েটা করবা না তুমি। বললাম যে বাহ, আমার দুর্বলতার সুযোগ তুমি নিচ্ছ, আমি বিয়ে করছি এটা শেয়ার করছি, কিন্তু তুমি বিয়ে করছো এটা তুমি আমাকে কেন বলো নাই? আচ্ছা যাক, আমি এক সপ্তাহ ধরে এখানে থাকলাম, এবার আমার গাজীপুরে যাব, পরে বিকেলবেলা আমার টাকা লাগবে। তো সে আমাকে না 300 না কত টাকা দিল। গাজীপুরে গেলাম, আমার কাছে টাকা নাই, বাড়িতে যাব। তো আখে আবার জিজ্ঞেস করতেছে, তুমি 7 দিন পরে এইভাবে আসলা, তোমার চেহারা এত সুন্দর, চেহারা ফুলের মতো চেহারা, তোমার দেখে তো মনে হইতেছে তুমি কিছু খাও। বললাম যে না,
ইয়াবা খেলে চেহারাটা হয়ে যায়।
তোমার চেহারা এরকম হয়ে যেতেছে, স্বাস্থ্য সুবিধা দিতেছে, তুমি প্রচুর পরিমাণে সিগারেট খেতেছ, ঠিক মতো কথা বলতা বললে তোমার চোখ নাক কিরকম একটা খুন খুন নেশা দেখা দেয় তোমার শরীরে, এরকম কেন? বললাম যে না, এমনিতেই অগ্নি থাকি তো। বলতেছে যে না, তুমি কিছু একটা খাও, এটা আমার বলো তুমি। মানে সে খুব বিজ্ঞেস করে বলতেছে, জান প্লিজ তুমি বলো আমার কিরকম লাগতেছে, এমনি আমি তোমার নিয়ে ভয় করি। তো বললাম যে প্রায় আমি এটা মিথ্যে কথা বলছি, দেখো আমি 2-4 দিনের ড্রিঙ্কস করছি, এই জন্য এরকম লাগতেছে। পরে আমি বলতেছি যে আমার মাথা শুয়ে বলো, আমার তোমার সন্তান আমার পেটে, হ্যাঁ তুমি আমার শরীর ছেয়ে অদা করো, যেগুলি আর খাইবা না। তখন আমি এটা করতে চাই না, যে অদাটা আমি করবো না, যে আমি এগুলি খাবো না। আমি আচ্ছা ঠিক আছে, কথা দিচ্ছি খাবো না, শরীর ছেয়ে কথা বলবো না আমি। পরে যাই হোক, আমি তো টাকা নাই, বাসায় থাকতেছি, বলতেছি অফিসে যাবে না? বললাম যে না, 3 দিনের ছুটি নিয়ে আসছি, 3 দিন বাসায় ঘুমাইতেছি, কারণ ঢাকাতে যখন আমি এখানে 7 দিন থেকে গেলাম, এখানে রান্না বান্না হয় না, আমরা বাহির থেকে খাবার নিয়ে আসতাম, তো এমনিতে খুব ক্লান্ত। আবার এখানে আরেকটা জিনিস করত, আমার বাসায় বাহির থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে আসতো, তার পূর্বে পরিচিত যারা নিয়ে আসতো, মানে ওরা আলাদা সময় কাটাইতো। রাত্রে ও দেখা গেছে সকালবেলা ওদের কাছ থেকে 1,000-2,000 টাকা করে রাখতো রুম ভাড়া। তো আমি আবার ওইদিকে খেয়াল দিই না, বিষয়টা আমি তখন বুঝতেও পারি না, আমি সেমনি আড্ডা দেয় এসা। তখন ওই যে ওই টাকাগুলো দিয়া ওটার ফ্যামিলিতে টাকাগুলো দেয় আর কি। তখন আমি বাসায় যাওয়ার পর আমাকে ফোন দিছি যে 3 দিন হয়ে গেল, এখন আসো না কেন, রাজশাহী থেকে আমাদের মেহমান আসবে, তোমার তো বাসায় থাকতে হবে, কারণ বাড়িওয়ালা সমস্যা করবে, বন্ধু বান্ধব নিয়ে আসলে তুমি বাসায় না থাকলে একটা সমস্যা। আমার ঠিক আছে আমি আসবো, আমার কাছে টাকা নাই। বলছে যে তুমি টাকা নাই, টাকা ম্যানেজ করে নিয়ে আসো। তখন আমি আমার বউয়ের একটা চেন ছিল শোকেসের ভিতরে রাখা,
মানে আখির প্রথম বউয়ের চেন,
আখির একটা চেন ছিল। তখন আমি চিন্তা করলাম যে চিনটা নিয়ে যাই, পরে আমি এক সপ্তাহ পরে আমি আবার টাকা ম্যানেজ করে চিনটা আমি দিয়ে দেবো। চিনটা আমি না 15,000 টাকা চিনটা বিক্রি করে দিচ্ছি।
ওকে,
পরে 15,000 টাকা বিক্রি করে দিয়ে ঢাকায় আসছি আমি। আবার আমাকে বলে আসছি আমি ঢাকায় যেতেছি, এখন থেকে আমি ঢাকায় অফিস করবো। তাই সেখানে যে বাসা বা রাজাবুতে খরচ সবকিছু আমি দিই। ও আমার কাছ থেকে টাকা নেয় ঠিক আছে, কিন্তু টাকা নেওয়ার পরে টাকা আর থাকে না। মানে দেখা গেল যে আমি বললাম যে তুমি এবার কত টাকা আনছো, বলতো 2,000 টাকা নিয়ে এসছি, তো 5,000 টাকা দিলাম, আরো 3,000 টাকা। তখন ও মনে একটু খারাপ ব্যবহার করতো। তখন আমার কি এরকম একটা সন্দেহ হতে লাগলো যে ওর যদি সমস্যা নাই থাকবে, ও টাকার হিসাব দিতে পারে না কেন? তাই আমি বললাম যে এই যে লোকজন তুমি বাসায় নিয়ে আসো, আমি না থাকা সত্ত্বেও ছেলেরা আসে মেয়েরা আসে, এগুলি কেন আনো, তুমি নিজেই কিছু করো। বলতেছে না, এটা বললে সে আমার সাথে ঝগড়া করেছে, তুমি আমাকে অবিশ্বাস করো না, আমি এই করবো সে করবো। অবিশ্বাস না, তুমি তাহলে এই কাজটা কেন করতেছ? তোমাকে আমি ওই রাস্তা থেকে নিয়ে আসলাম, এখন যদি ওই রাস্তার লোকজনের সাথে আমার উঠা বসা চলতে হয়, তাহলে লাভটা হইল কি? আমি নিজেও তো এই পথে নেমে গেলাম, তো এটা বন্ধ করে দাও। বলতেছে এটা বন্ধ হবে না। বন্ধ হবে না মানে এটা বন্ধ হবে না, কেন বন্ধ হবে না? বলতেছে এমনিতেই তো। আমার ঠিক আছে, তখন আমি তার এলাকায়, আমি তখন আমি তাকে কিছু বলি না, কারণ মৌচাটা তো তার এলাকায়, চিটাগাং রোড মৌচার পাশাপাশি। তখন তো বলতেছে যে তুমি আমার কিছু বললে আমি আব্বুরে নিয়ে আসবো, আব্বু এই করবে সে করবে, মানে বিভিন্ন সময় বয়টয় দেখায় তো আমার। তো কিন্তু এই যে বাসায় বসে আবার মানে গাঁজা এগুলি মানে পুরা দমে সে প্রতিদিন অ্যারেঞ্জ করতো। তখন বলতো যে তোমার তো এখন হাত খালি, তোমার তো তেমন টাকা পয়সা থাকে না, তো আমি আনি তুমি থাকো, এখন আর তোমার দিকে যাওয়ার দরকার নাই, ওইদিকে আমার ওয়াইফ তো বাসায় কান্নাকাটি করে আমার বোন ওর বড় আপা ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে মামুন বাসায় তো আখের চেন নাই, তুমি কি চেন দেখছা? বললাম যে না আমি তো চেন দেখি নাই। ওর চেন কি হয়েছে? বলতেছে ও চেন পাইতেছে না, কান্নাকাটি করতেছে, ওইদিকে তুমি নাই, ও স্বপ্নে দেখছে তুমি বিয়ে করছো, কান্নাকাটি করতেছে, তুমি আসো। আমি বলতেছি যে আসবো, আমি দু চার দিনের ভিতরে আসবো। তারপরে বাসায় গেলাম, ওর আখির সাথে কথা বললাম যে দেখো চেন যাওয়ার তো গেছে, আমি তো বেঁচে আছি, আমি চেন দিবো তোমার, সমস্যা নেই, যা কান্নাকাটি করো না, যেহেতু হারাইছে অথবা কেউ নিয়ে গেছে এটা নিয়ে আর কোনো কথা বলো না। তো ও আমার কথা শুনতো সবসময়, আচ্ছা তুমি যেহেতু বলছো আমি মেনে গেলাম, আর কিছু বলবো না।
আরেকটা বিরতি নেব প্রিয় শ্রোতা, একেবারে শেষ ভাগে ফিরব। এবং বুঝতেই পাচ্ছেন যে আসলে শেষটা খুব সুমধুর কিছু না, তবে বিটার টেস্ট অফ দ্য রিয়েলিটি, যেটা বলে যে সত্যের যে তেতো স্বাদ, সেই স্বাদটা আমরা পাবো কিছুক্ষণের মধ্যে। ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। কথাটা বাড়িয়ে মামুনের কাছে ফিরছি। জি, স্বপ্ন দেখলো আপনাকে ফিরে আসার কথা বলছি, বিয়ে করেছেন এটাও স্বপ্ন দেখেছে। তারপর
বললাম তার তিন চার দিন পরে আসতেছি, তো ওই অবস্থায় আমি বাসাতে থাকি। তো তারপরের দিন বলতেছে যে আমি বললাম যে তোমাদের না এখানে বাসা আছে, তো আমার তো এখন টাকা লাগবে, হাতে টাকা নেই, আমি তোমাকে যে গোল্ডেনের আংটিটা দিয়েছিলাম তুমি ওইটা দাও, আমি ওইটা হয়তো বন্ধক রেখে আমি তোমাকে কিছু টাকা লাগবে, আমার টাকা দিতে হবে তোমার। তো বলতেছে যে গোল্ডেনের আংটিটা তো আমার কাছে নাই, ওটা আমার বোনে নিয়ে বরিশাল গেছে বেড়াতে। বললাম যে তোমাকে আমি আংটি দিলাম, তিন চার দিন জিজ্ঞেস করতেছি, কালকে জিজ্ঞেস করলাম আংটি কোথায়, এখন বলো যে বরিশাল নিয়ে গেছে, মানে এটা বলতেছে আংটি পাইবা না, তুমি বিয়েতে একটা আংটি দিছো, এখন আবার আংটি চাইতেছো তোমার সমস্যা দেখে। হ্যাঁ, মানে ওটা অনেক খারাপ চোখে দেখতেছে আর কি, যে আমি খুব খারাপ, শেষ পর্যন্ত বউয়ের আংটি চাইতেছি। তখন আমি আর কিছু বলি নাই। পরের দিন বিকালবেলা বললাম যে তোমাকে না বললাম যে টাকা দেওয়ার জন্য আমি গাজীপুরে যাব, ওইদিকে তো ফ্যামিলিতে আখির ওইখানে বাজার সদাই নাই, ও তো খুব হিসাবি মেয়ে, মানে না খেয়ে থাকতো। তখন আমার কেমন জানি এরকম লাগতো মাঝে মধ্যে, ও আবার সকালবেলা আমাকে বাসায় রেখে চলে যেত, যে আমার বাসায় সারাদিন ফ্যামিলির লোকদের সাথে আমি কথা বলবো। তখন আমাকে জিজ্ঞেস করতাম যে কি কথা বলো ফ্যামিলির সাথে, আমি এখানে ঢাকা থেকে একা একা থাকি, তুমি চলে যাবো? মানে বলতেছে যে না তুমি থাকো, আমি সন্ধ্যায় আসবো। ও আমাকে বাসায় রেখা সকালে বের হলে রাত্রে আসতো, তখন আমি ওর ফোন দিতাম কিছুক্ষণ পরপর, হ্যাঁ যে মৌ কোথায়। তখন মৌকে ফোন দিলে বাদনে ফোন দিল,
বাদনটাকে,
বাদন মোর ছেলে।
আচ্ছা আচ্ছা।
তখন বলতাম যে আব্বু তোমার আম্মু কোথায়, তখন বলতেছে আম্মু ঘুমাইতেছে। তো ও জানতো যে ও ঘুমাইলে আমি কখনো ওকে ডাকতাম না, যে ঘুমাইতেছে, আচ্ছা ঠিক আছে ঘুমাক, উঠলে করো। আমি বললাম তখন আস্তে আস্তে কি প্রতিদিনই ও ঘুমায় কেমনে। তখন বাসায় আসছে, পরের দিন এসে বললাম যে তুমি বাসায় গেলা শুধু ঘুমাও, বলতেছে আজকে সারাদিন বাসায় থাকতে হবে, পরে আমি তোমাকে নিয়ে আমাদের বাসায় যাব। তো বলতেছে যে আমার ফোনটা ভেঙে ফেলছি, তোমার ফোনটা আমারে দাও, মানে একটা অন্য ফোন নিয়ে আসছে। তো আমার একটা সেট ছিল, ওই সেটটা ওরে দিছি যে ঠিক আছে তুমি যাও বাসায়, বিকেলে চলে আসো। রাত্রে 11টা বাজে, ও আসতেছে না। তো আমি রাস্তার পাশে দাঁড়ায় বারবার, মানে তখন আমার কাছে টাকা নাই, সারাদিনই দুপুরের খাওয়া হয় নাই ক্ষুধার্ত, আমি ফোন দিতেছি ও আসতেছে না। রাত্রে 11টা যখন বাজে তখন আমি মেন রোডের পাশে বসে রয়েছি, যে ও বলছে ওদের বাসার রাস্তা এটা, আসলে তো এদিক দিয়ে আসবে, আমি ওই রাস্তায় বসে রয়েছি। তখন দেখি যে একটা মোটর সাইকেলে করে আরেকটা লোকের পিছনে ও যাত্রাবাড়ির দিকে থেকে যেতেছে, তাই ওয়েস্ট অফিসে যায় নামছে। তখন আমি দেখি বাবা কি ব্যাপার, ও গেছে বাসায়, এখন এদিক থেকে আসলো কেন, আর মোটর সাইকেলে ওটাকে। তখন আমি ওরে কিছু না বলে বাসায় চলে গেছি, বাসায় রাস্তার কাছে ছিল। তখন ও রুমে ঢুকতে আমি দরজাটা আবার ভিতর থেকে খুলছি, বুঝতে পারিনি। ভিতরে যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম যে গাড়িতে যে লোকটা আসছে লোকটাকে, তখন আমার বলতেছে যে ওই লোকটা কে, মানে তখন ও তো বুঝতে পারছি যে আমি ওকে দেখে ফেললাম যে ওই একজনের সাথে আসছে। তখন বলতেছে লোকটা তোর বাপ, এমন ভাবে একটা উত্তরটা দিচ্ছে আমাকে। তো এই উত্তরটা দেওয়ার পরে আমার অনেক রাগ উঠছে, তখন আমি অনেক মারধর করি। তখন মারধর করার পরে ও আমার শার্ট মার্ট ছিঁড়ে ও বাসা থেকে আমাকে নিয়ে বের হয়ে গেছে।
আপনাকে নিয়ে বের হচ্ছে?
হ্যাঁ, নিয়ে মানে ওর হাত আমার কলারের মধ্যে ধরা, শার্টের মধ্যে। তখন তো আমি অবাক হয়ে গেলাম যে, তখন আমি একটু বেশি মিস করতেছি যে আমি সবচেয়ে বেশি এটাই খারাপ লাগছে যে আমি আমার এত ভালো সুন্দর একটা বউ রেখে আমি কার জন্য কি করলাম, আজকে সে আমার কলার পর্যন্ত ধরছে। যে আমি জীবনে কোনো সময় কখনো এত আঘাত, শরীরে আঘাত খাই না আমি কখনো, যদিও দারিদ্রতা কষ্ট করছি, না খাই গেছি অনেক সময়, কিন্তু এই আঘাতটা আমি কখনো পাই।
যেটাই বলছিলাম একটু আগে যে বিটার টেস্ট অফ ট্রুথ, বলুন তারপর।
তারপর ওই
রাস্তা,
ওই লোকটা ওই রাস্তার পাশে নিয়ে গেছে। তখন তাৎক্ষণিক ওইখানে একটা প্রশাসনের গাড়ি এসা থামছে, ওনারা ওইখানে ডিউটি ছিল সম্ভবত। তখন ওরা আমার এই অবস্থা দেখে জিজ্ঞেস করতেছে, আপনারা কে এত রাত্রে রাস্তায় গুলি করতেছেন? তো পরিচয় দিচ্ছে আমার স্বামী। ও মানে উল্টা পাল্টা কথা বলতেছে যে ওই করে সেই করে, হ্যাঁ আমার দেখে না, টাকা পয়সা দেয় না, এই জন্য আর আমি ওর সাথে আমার ঝগড়া হইতেছে। তখন ওনারা বলতেছে আপনার বাসায় চলে যান। তখন আমার বলতেছে যে এই তুমি বাসায় যাও, আমি আসতেছি। তখন আমি বাসায় চলে গেলাম, ও আমাকে বাসায় পাঠায় দিয়া ও তো আর নেই। ওই যে ফোনটা, এর মধ্যে যখন ঝগড়া করছি, ও আমার ফোনটা কিন্তু ভেঙে ফেলাইছে। তখন আমি বললাম যে 2,500 টাকা একটা সিট কিনলাম, তুমি এটা ভেঙে ফেললা, আসার দিচ্ছি। তখন টাচ সিট তো ভেঙে গেছে। তখন তো আমার কাছে ফোনও নেই, এখন তো আমি ফোনও দিতে পারি না। তখন সারা রাত্রি তো আমি ঘরের ভিতরে বসে বসে কান্নাকাটি করতেছি যে আমি কি করলাম, এরকম একটা মানুষকে রেখা, এরকম একটা মানুষ যে আজকে আমাকে হাত ধরল, সারাত্রি জায়গায় আমাকে বাসায় রেখে চলে গেল। পরের দিন তখন রোজার ঈদ, তার দুদিন পর, তখন ঈদের আগের দিন সে আমাকে বলতেছে তুমি বাড়িতে চলে যাও, আমি বাসায় থাকবো।
আপনি ওখানেই ছিলেন?
হ্যাঁ, আমি
একা একা।
হ্যাঁ, একা একা ছিলাম রাতে, তো পরদিন সকালেও আসছে।
আপনার অনেক পেনাল্টি হওয়া উচিত। আমি গল্পটা যখন শুনছিলাম, আমার লিসনাররাও এই কথাগুলোই লিখছেন ফেসবুকে, কিন্তু আমরা যা গেস করি তার চেয়ে অনেক বেশি পেনাল্টি উপরওয়ালা দেন, কিংবা তিনি ক্ষমা করে দেন। আসলে কি হয়েছে সেটাই সামনের দিকে অপেক্ষা করছে। এই বিষয়গুলো যেগুলো আপনি আজকে এখানে কনফেস করছেন, বলছেন, সেগুলো কি আপনার স্ত্রী জানে, আপনার প্রথম স্ত্রী জানে?
হ্যাঁ,
পুরোপুরি জানে। রিয়াকশনটা কি ছিল সেটা আপনাদেরকে জানাবো, প্রিয় শ্রোতা একটু অপেক্ষা করুন, বলুন তারপর।
তারপরে বলতে চাই তুমি বাড়িতে চলে যাও। বলতে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়িতে চলে যাই, তুমি থাকো। আখিও তো প্রেগনেন্ট, সময় তো চলে কাছাকাছি চলে আসতেছে, 5-6 মাস হয়ে গেছে। তখন আমি গেলাম বাসায় শুবে পড়ে, তখন নাত্রাজের বাসায় গেলাম। তখন আখি তো আমাকে দেখে কান্নাকাটি করতেছে, তোমার স্বাস্থ্য চেহারায় কি অবস্থা, কি হয়েছে, তুমি কিসের চাকরি করো, কি করছো তুমি বুঝতেছি না, তোমার কাছে টাকাও নাই, চাকরি করলে কাজ করলে তো টাকা থাকতো। পরদিন সকালবেলা ও 500 টাকা দিল, মাংস নিয়ে আসো। মাংস নিয়ে আসলাম, ঈদের দিন আমাদের ভালোই কাটলো। মোর সাথে আর ওই দিন আমার কথা হয় না, ফোনটা নষ্ট, ওকে বলছি যে ফোনটা হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে। ঈদের পরে তো আমি আবার ঢাকা যাবো, নতুন একটা চাকরি নিতেছি, টাকা লাগবে আর নতুন একটা ফোন লাগবে, আমার তো ফোন নষ্ট হয়ে গেছে। তো আর একজোড়া নূপুর ছিল, আমার তখন কিছু নাই, নূপুরটা নিয়ে নাও তুমি, এটা বিক্রি করে যে টাকা হয় একটা ফোন ঠিক করে না হয় কিনো। তখন ফোন না কিনা আমি ফোন দেশেতে যাই কিনছি, ফোনে টাকা না দিয়া ওইখান থেকে আমার ভাইয়ের কাছ থেকে নিছি ফোন। এই টাকা নিয়ে আবার চলে গেছে মোয়ের কাছে, এসে আবার ওই এখানে বাসা ভাড়া দিলাম, এখানে আবার 2-4 দিন থাকলাম। এদিকে আবার আখির সময় আসতেছে, বাচ্চা ডেলিভারি প্রসব হবে। তখন বলতেছে যে এখন আমি কি করি, এখন টাকা পয়সা নাই, তুমি কি করবা? তো এর ভিতরে ওরে বলতেছি যে আরো টাকা লাগবে, 15,000 টাকা ঘুষ দিতে হবে, একটা ভালো চাকরি পাইছি। তো ওই যে সমিতির যে টাকাগুলি ছিল ওই টাকাগুলো আমাকে আবার উঠাই দিছে। আমি এর মাঝখানে ঢাকায় আরেকবার এসে, মানে প্রতিনিয়ত আবার আরেকবার এসে এই টাকাগুলি এখানে বসে ওরে দিয়া আবার আমি ছবি পড়ে গেলাম। যা রুম সাইড দিয়া জিনিসপত্র অন্য জায়গায় রেখা ওকে নিয়ে গেলাম ওদের গ্রামের বাড়িতে। এটা গ্রামের বাড়িতে রেখা আসলাম, রেখে আসার পরে আমি তো এসে ঢাকা এইভাবে সময় দিতেছি, ওর এখানে থাকি। তখন ওরে আমি আর কিছু বলি না, কারণ তখন আমি ওই যে ড্রাগস এর আসক্ত হয়ে গেলাম, তখন আমার এটা হইলে ভালো লাগে। তখন আমি ওরে কিছু বলি না, না বললা ওই যে ওই যে মেয়ে নিয়ে এখানে যায় সেখানে যায় বিভিন্ন জায়গায় যায়, যাওয়া আসা করে আমি ওর সাথে যাওয়া আসা করি। তো এই টাকা দিয়া ওর ফ্যামিলি চলতেছে, ওটা কিন্তু আমি প্রকাশ পরে পেয়েছি, আর এখানে আমাদের খরচটা চলতেছে। আর ওই দিক দিয়ে আখিরে তো আমি মিথ্যা কথা বলতে আসি, যেদিন ডিসেম্বর মাসে 4 তারিখে আমার যে মেয়ে জন্ম হয়েছে আর কি, যে বাচ্চাটা মেয়ে জন্ম হয়েছে, তখন আমি ময়মনসিংহ গৌরীপুরে চলে গেছি অনেক দূরে। ওই দিন ওইখানে এর মোয়ের একটা কাজে আমি ওইখানে গেছি যে খুব ভালো একটা ক্লায়েন্ট আছে, তুমি ওর সাথে যোগাযোগ করে ওনাকে নিয়ে আসবা ঢাকা।
মানে ততদিনে আপনারা এই মোয়ের সাথে আপনারা ক্লায়েন্টদেরকে, মানে আপনি তখন মেনে নিয়েছেন, এটা কি তখন শুধু ক্লায়েন্টের সাথে শারীরিক সম্পর্ক ছিল নাকি ক্লায়েন্টকে ট্রাপে ফেলতেন, কোনটা?
না, ক্লায়েন্ট আসতো আর ও মেয়ে জোগাড় করে দিত।
ও আচ্ছা, মানে এক ধরনের ব্রোকারি করতেন আপনারা?
হ্যাঁ।
ও নিজে ইনভলভ হতো না?
না, নিজে ইনভলভ,
মানে আপনার সামনে ইনভলভ হতো না, ও বাইরের পাশে কি হতো না তো সেটা তো আপনি জানেন না।
হ্যাঁ, ওটা আমি জানতাম না।
ওকে,
তখন ওই রাত্রিতে আখির এখান থেকে ফোন দিছে যে আপনার মেয়ে হয়েছে। তখন আমি বললাম যে মেয়ে হয়েছে খুশির কথা, আমি আবার কাঁদতেও আছি যে আমার এই কষ্টের কথা তো শুধু আমি একাই জানি, আখিও জানে না, এখন কি করি, ফ্যামিলিও জানতেছে না যে আমি এরকম ভাবে আমার লাইফটা, ভালো লাইফটা ছেড়ে দিয়ে একটা খারাপ লাইফে আমি চলে আসছি। তো এক সপ্তাহ পর বলছি যে আচ্ছা আজকে না কালকে আসতেছি, এরকম ভাবে এক সপ্তাহ পর আমি আমার মেয়েকে দেখতে গেছি। যাওয়ার পরে খুব ভালো একটা ফুটফুটি মেয়ে হয়েছে, নাম রাখছি মরিয়ম। তো দেখার পরে আমি ওকে বাচ্চা মেয়েটাকে দেখে আদর যত্ন করে আমি আবার ঢাকায় চলে আসছি। তো আমি বললাম যে কি আমার আরো কিছু টাকা লাগবে, আমি তো চলতে পারতেছি না এখানে, নতুন চাকরি তো এই অবস্থা, মরিয়মে আসছে মেহমান, নতুন মেহমান, এখন কি করা যায়। তো আগে তখন বললো যে কানের মধ্যে ওর দুই জোড়া জুমকা ছিল, একটা বড় একটা ছোট। তো বলতেছে যে আমার ছোট জুমকাগুলি তুমি নিয়ে নাও, আমার সবকিছুই তো তুমি, তুমি যদি কষ্ট করো তাহলে তো আমার এগুলি দিয়ে লাভ না, তুমি এটা নিয়ে নাও। এই তখন আমি ঢাকা আসলাম, আসার পরে আবার ময়ের বাসায় রাত্রে আমি মনের বলে ফোনটা রেখে বাইরে চলে গেছি, সিগারেট কিনতে নাকি সিগারেট খেতে বাইরে চলে গেছি, হাঁটতে হাঁটতে বাসায় লোকজন আছে, ফোনটা আমি রেখে আসছি। তখন ওই আঁকি ফোন দিয়েছে, ওইটা আমি আঁকি ফোন দেওয়ার পরে ফোন ধরছে মো, আমি কে, আমি যার ফোন হ্যারে জিগায় আমি কে, মানে তো যে বাসার মানুষ
কথা বলে।
হ্যাঁ, উত্তরটা দিচ্ছে। তখন আমি বাসা থেকে রুমে আসার পরে বলতেছে যে আপনারা ফোন দিছিল, আমাকে ফোন দিছিল, মানে কে ফোন দিছিল, মানে ওর মুখের চেহারার অবস্থা দেখায় ও মানে এতটাই ভয়ঙ্কর ছিল যে কোনো মানুষও মেরে ফেলতে পারে, এরকমই একটা সবসময়ের মধ্যে কাজ করতো। হ্যাঁ, তো বলতে আপনাকে ফোন দিছিলাম, কে ফোন দিছিল, বললে যে আকির ফোন। তখন তো আমি থকাই গেলাম যে এখন আকিকে আমি কি বলি। তখন ওই আমি আসার আগে বলতেছে যে আমি আর সবকিছু তো আঁকি, আমার বলতে স্যার মিথ্যে কথা বললো না, আমি এতদিন ধরে এত কিছু কষ্ট করছি, আমার এরকম কিছু মনে হয়েছে, তোমার ফোন তোমার পরিচিত ছাড়া কেউ ধরবে না, সত্য কথা বলো যেন তুমি কি করছো। তখন বললাম যে আমি আসতেছি, আইসা আমি তোমাকে সব বলবো। তার দুই দিন পরে এখান থেকে আমি চলে গেছি। যাওয়ার পরে আখির বললাম যে দেখো আমি জানতাম না, আমাকে এরকম ভাবে ভাসানো হয়েছে, পরে বিয়ে হয়েছে, বিয়ে করে ফেলছি আমি, কিন্তু এখন ওরে আমি কি করবো, তো এইভাবে আছে, এখন তো আমার চাকরিও নাই আর ওর আমার লাইফটা তো এখন সরবেও না। মৌ জানতেছে যে আমার এখনো আমার কাছে অনেক টাকা পয়সা আছে, সেও সরতেছে না। তখন তাকে অনেক কান্নাকাটি করলো, তখন বলতেছে আচ্ছা যাও তোমরা কোথায় বিয়ে করছো। তো বললাম যে বিয়ে এমন ভাবে, মানে ওরা বলি নাই যে পাঁচ লক্ষ টাকা কাবিন দেওয়া হয়েছে।
ওকে, যাই হোক, আপনি বলার পরে কি দাঁড়ালো আলটিমেটলি, মানে আখি কি সিদ্ধান্ত নিল সেটা আমাকে
বলো। আমি বলছি যে আমি তোমাকে এত ভালোবাসার পরে তুমি আমার সাথে যে এটা করছো, তোমাকে আমার বলার কিছু নাই, নিজের কপালে নিজে একটা কুড়াল মারছো, এখন দেখো তুমি কি করবা, আমি তোমাকে এই বিষয়ে কি বলবো। তখন ওদের বাড়ির থেকে নিয়ে আমি গাজীপুরে চলে আসলাম আখিকে নিয়ে, বাচ্চাটা সহ নিয়ে আসার পরে আবার এখানে এসে, তখন আমি তো চাকরি নাই, তখন আমি রাজমিস্ত্রি কাজ করি হেল্পার হিসেবে, আর দশ দিন কাজ করে বাজার টাজার করতেছি, বাচ্চাকে সুজি টুজি দিতেছি, মানে দুজনকে আমরা চলতেছি ভালো। তো আকি বলতেছে দেখো সত্যতে রোজগার করতেছ, দেখছো সংসার কিভাবে চলমল করতেছে, আর এরকম করো না, তোমার আর ঢাকা যাওয়ার দরকার নাই, তোমার তো খুঁজে পাইবো না, তুমি আর যাও না, তোমার একটা মেয়ে হয়েছে, মেয়েটার দিকে চাই, এত সুন্দর একটা মেয়ে। তখন এর ভিতরে আবার মৌ আমাকে ফোন দেয়, তখন এটাও আমি আবার বলতে পারতেছি না। তখন মৌ ফোন দেয়, আমি আকিকে রেখে আবার মৌয়ের কাছে চলে আই। তখন ও তো ওদিকে বাসায় খাবার নাই, কি করে, ও দেখা গেছে পাশের বাসায় একদিন মানুষের বাসা থেকে দুই বেলা খাবার চায় চায় না, খাইছে কুদার চালায়
আকি।
হ্যাঁ, মেয়েটা খুলে নিয়ে, আর আমি তো এদিকে ঢাকা ফোন দিলে বলি যে আজকে আসতেছি না কালকে আসতেছি,
আর আপনি ঢাকায় বসে বসে ইয়াবা খান।
হ্যাঁ, তখন
চিন্তা করুন অবস্থা,
এই অবস্থা। তখন মৌকে বললাম যে আমার বাড়িতে খুব অসুস্থ।
আমি বুঝতে পেরেছি স্টোরি সামনের দিকে যেটা যাচ্ছে সেটা টলার টলার মতো না, আমি কিছু কোশ্চেন করতে চাই আপনাকে, এবং কোশ্চেনের অ্যান্সার পেলেই আমার মনে হয় কমপ্লিটলি একটা মেসেজ আমরা আমাদের লিসনার দেখে দিতে পারবো। নাম্বার ওয়ান, আপনি আপনার সেকেন্ড ওয়াইফের কি অবস্থা, এখনো কি ওনার সঙ্গে আছেন না নাই?
এখন আমি তার সাথে যোগাযোগ হয়, এক মাস আগে গেছি, সে বলতেছে
তার মানে আপনাদের সম্পর্ক আছে,
সে আমাকে বলতেছে তুমি, হ্যাঁ সম্পর্ক আছে তুমি, সে আমাকে এখন এটা বলতেছে যে তুমি দূরে থেকে প্রতিষ্ঠিত হয়ে আমাকে দেখাও, আমি আর জীবনে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না, বাট কিন্তু তোমার সাথে আমি সংসার করবো না, কারণ আমরা এর মাঝে একসাথে ছিলাম, কিন্তু ওই যে আমরা মেয়েটা যে পালক দিয়ে দিচ্ছে, আমি এখানে থাকার কথা সে চলতে পারে না, অসুস্থ, তার ফ্যামিলি
মানে আপনার মেয়েটাকে পালক দিয়ে দেওয়া হয়েছে।
হ্যাঁ, তখন সে অসুস্থ
আখি, প্রথম স্ত্রী,
অসুস্থ, আমার ফ্যামিলিতেও রাখার মতো পরিবেশ নাই, তার ফ্যামিলিতে রাখার মতো পরিবেশ নাই,
এই জন্য পালক দিয়ে দিলাম।
সে বলতেছে যে এত আদরের সন্তান আমি যদি পালক দিছি, তার জন্য আমি তোমার সাথে থাকতে পারবো না। এমনিতে আমি যখন একবার যাওয়ার পরে আমরা দুজন যখন একসাথে হই তখন আমরা কেউ আর কথা বলতে পারি না, শুধু পানি পরে চোখ দিয়ে তখন
প্রথম স্ত্রীর সাথে।
হ্যাঁ, এখন পর্যন্ত সামনে যাই মানে তাকে স্পর্শ করার মতো কোনো মনমানসিকতা কারোই থাকে না, ও কাজে আমি কাজে। তখন বলতেছি যেহেতু তুমি আমাদের আরেকটা মেয়ে আছে এই জাকাশি, যে তুমি যদি ভালো হয়ে আর দূরে থেকে প্রতিষ্ঠিত হইতে পারো তাহলে তুমি।
তার মানে আপনার প্রথম স্ত্রী আপনার সঙ্গে নেই, দ্বিতীয় স্ত্রী তো নাই, প্রথম স্ত্রী আপনাকে ডিভোর্স দেয়নি, কিন্তু আপনার সঙ্গে নেই, সে থাকে কোথায়, কি করে?
চাকরি করতেছে
গার্মেন্টসে। এটা করে ওই মেয়েটাকে দেখে আর এক মেয়েটাকে দত্তক দিয়ে দিয়েছে আপনার মেয়েটাকে। আর আপনার দ্বিতীয় স্ত্রীর কাছে আপনি যেতে পারেন না এবং সে আপনাকে বলেছে এস্টাবলিশ হয়ে আসার জন্য। আপনি এখন পেশায় কি করেন? কিছুই করেন না, বেকার, ফাইন। এখনো আপনি অ্যাডিকশনের মধ্যে আছেন। সব দারিদ্রতা সবাইকে মহান করে না, যদিও নজরুলের খুব সুন্দর একটা কবিতা আছে, হে দারিদ্র তুমি মরে করেছো মহান, তুমি মরে দাঁড়িয়েছো খ্রিস্টের সম্মান। সব দারিদ্র সবাইকে মহান করে না। ওর হাতে অপরচুনিটি ছিল, ওর ঘরে খুব সুন্দর নীতিমান একজন ওয়াইফ ছিল, ওকে সৃষ্টিকর্তা পয়সা দিয়েছিল নিজের পায়ে দাঁড়ানোর জন্য, কিন্তু পারেনি। এবং না পারার জন্য ওকেই অপরাধী করতে হবে, কজ ওকে মোরাল সাপোর্ট দেওয়ার জন্য স্ত্রী ছিল, ওকে পয়সা দিয়েছিল, ওর দারিদ্রতা ওকে একটা শিক্ষা দিয়েছিল ছোটবেলাতেই। সব শিক্ষা ওর থাকার পরেও ওর জীবনে কিছুই হল না। ওর যে বিপদ এখন, ওর যে পেনাল্টি, সেই পেনাল্টি আসলে চরম পেনাল্টি, কজ ওর আর্নিং নাই, ও এখন অ্যাডিক্টেড। এবং ওর দ্বিতীয় স্ত্রীর কাছেও জায়গা পাবে না, প্রথম স্ত্রীর কাছে গিয়েও ওকে ও ধরতে পারে না, ও বললেন শুধু কাঁদি। এর চেয়ে বড় শাস্তি ওকে আর কি দেবেন? আসলে দেওয়ার মতো কোনো কিছু নেই। আপনি শুধু এক কথায় আমাকে বলেন যে আপনি রেডিওতে কেন বলতে আসলেন আপনার এই জীবনের গল্পটা।
আসলাম আমি এই কথাগুলি ফুল কথাগুলি আমার স্ত্রীকে আমি কখনো বলতে পারি,
প্রথম স্ত্রীকে,
মূলত তাকে শোনার জন্য আর যারা শুনবে যাতে এরকম ভুলটা যাতে আমার মতো কেউ না করে।
আপনাকে যদি সুযোগ দেয় আল্লাহ নতুন করে একটা জীবন শুরু করার জন্য যেখানে অতীত জীবনের কোনো ভুল থাকবে না, তাহলে আপনি কি করবেন?
আমার স্ত্রীকে, প্রথম স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে, তাদেরকে নিয়ে সংসার করব।
মানুষের চেষ্টার কোনো কমতি নাই, আপনার সামনের দিনের চেষ্টাটা সেরকমই হোক এবং আপনি ভুল থেকে বের হয়ে আসেন, সেই শুভকামনাই থাকলো।
শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার ঠিক রাত 11টায় আমি আরজি কিবরিয়া আবারও ফিরে আসব। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন, সবাই নিজের খেয়াল রাখুন এবং অন্যের ক্ষতি না করে অনেক বেশি ভালো থাকুন, সেই শুভকামনা দিয়ে আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।